Assalamualaikum. অদ্ভুতুরে 322তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আজকে আপনাদের সামনে আরো একটি নতুন এপিসোড নিয়ে, এবং নিয়ে এলাম বেশ কয়েকটা ভয়ের ঘটনা। এই ঘটনা সিলেক্ট করতে গিয়ে কিন্তু একটু সমস্যা হয়ে যাচ্ছে, কারণ আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন আপনারা বিদেশি ঘটনা চান, আবার অনেকে বলছেন যে গ্রাম বাংলার ঘটনা চাই, অনেকে বলছেন শহরের ঘটনা চাই। তো এই জিনিসটার নিয়ে একটু কনফিউজ হয়ে যাচ্ছি, কারণ অনেক মেসেজ, যখন মেসেজ আসে দেখা যাচ্ছে পরপর অনেকগুলো আসছে বিদেশি ঘটনা চাই, এমনকি অনেকে লিখছেন বিদেশি ঘটনা নিয়ে স্পেশাল এপিসোড চাই। একই রকম ভাবে অনেকে লিখছে গ্রাম বাংলার এপিসোড চাই, এমনকি মেইল করেও লিখছেন। তো সবাইকে একবারে খুশি করা তো সম্ভব হয়ে ওঠে না। তো সেই কারণে আমি ডিসাইড করেছি যে আমি যেটা করব, এপিসোডে মিক্সড অ্যান্ড ম্যাচ করে দেব। কয়েকটা গ্রাম বাংলা ঘটনা থাকতে পারে, দেশ বিদেশের ঘটনা থাকতে পারে, সব মিলিয়েই করা হবে। তো এইটা প্রসেসটা একটু কঠিন হয়ে যায় আমার জন্য সিলেক্ট করার সময়, আগে র্যান্ডমলি পিক করে নিতাম। তো যাই হোক, সেই চেষ্টাই করব। তো আজকে শুরু করার আগে আমি বলতে চাই যে প্রথমেই শুরু করব তিনটা ঘটনা দিয়ে। তিনজন তিনটা ঘটনা পাঠিয়েছেন, তিন জায়গা থেকে পেলাম। পড়ার পর আমি পাওয়ার পরই সেগুলো যখন পড়লাম, পড়ার পর দেখলাম যে তিনটা ঘটনা। তো তিনটা দিয়ে আমি শুরু করবো ফার্স্টে, অপেক্ষাকৃত ছোট ছোট ঘটনা। তো এখন আর কথা না বাড়িয়ে চলে যাবো মূল ঘটনায়। আমি চলে যাবো কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো ঘটনা নিয়ে, আর ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। তবে যাবার আগে একটা রিকোয়েস্ট করে যাবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি এক্ষুনি, কোথাও যাবেন না, সাথে থাকুন। চলে এলাম অদ্ভুতের মাইক্রোফোনের সামনে এবং নিয়ে এলাম আপনাদের জন্য তিনটি ঘটনা। একটু আগেই বলেছি যে তিনটি ঘটনা শেয়ার করব, তিনজন মানুষের শেয়ার করা। তো প্রথম যে ঘটনাটা শেয়ার করব সেটি আমাদের সাথে শেয়ার করেছেন নানা দেন ডক্টর এইচ। তো ডক্টর এইচ ঘটনা পাঠিয়ে দিলেন এবং আমার কাছে পড়ে বেশ লাগলো। তো সেই ঘটনাটা দিয়েই শুরু করি। এটি ডক্টর এইচ এর যুবক বয়সের ঘটনা, তখন তিনি কেবল মেডিকেল পেশায় চলে এসেছেন। তো ডাক্তারদের আড্ডায় এই ঘটনাটা তার শোনা, তো তিনি সেটি শেয়ার করেছেন এবং তিনি নাম আর অন্যান্য জিনিসগুলো সবই ছদ্মনাম ব্যবহার করেছেন। তা আমি সেভাবেই শুরু করছি। তো যার সাথে ঘটনাটি ঘটে তার ছদ্মনাম এখানে ধরলাম ইমন, এবং তিনি তখন সদ্য নিয়োগ প্রাপ্ত একজন সরকারি ডাক্তার। কোন এক উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে তার চাকরি হয়েছে, মানে ছোট ছোট তখন হাসপাতাল তৈরি হচ্ছিল, এবং 90-এর দশকের কথা, আর 90-এর দশকে তখন এত ডেভেলপ ছিল না, তখনকার বাজেটও কম ছিল সরকারের। তো সেখানে যখন তৈরি হতো সেগুলো খুব অ্যাডভান্স হতো না, ছোটখাটো কোনো বিল্ডিং এর মধ্যেই করত। তো সেরকম একটা মেডিকেল সেন্টারে তার চাকরি হয়েছে, এবং ব্যাপার ছিল যে ডাক্তারদেরকে যেতেই হবে, যেখানেই পাঠানো হবে তাদেরকে ওখানে যেয়ে সার্ভ করতেই হবে। তো তিনি অনেক কনফিউজ ছিলেন ঢাকায় থাকা অবস্থায় ইমন, যে তিনি কি আসলে জয়েন করবেন না সরকারি পেশায় যাবেন না। তো তারপরে অনেক চিন্তা ভাবনা করে তার বাবার সাথে পরামর্শ করে তিনি চিন্তা করলেন যে যাই। তো চলে এলেন তিনি এখানে, এবং যেই জেলাতে তার কাজ পড়েছিল যে উপজেলায়, সেখানে আসার জন্য যেতে আসতে হতো প্রথম হচ্ছে বাসে করে আসতে হতো, বেশ রুরাল একটা জায়গা এবং উত্তরবঙ্গের কোনো একটা জায়গা। তো বেশ লং জার্নি, সন্ধ্যা থেকে জার্নি করে একেবারে সকালে এসে সেখানকার বাজারে পৌঁছালে ভোরের দিকে। সেখানকার কোন তিন চাকার ভ্যান বা দেখা যেত ওই যে টেম্পু ছিল, সে টেম্পু বলতে এগুলোকে, এগুলো করে নিয়ে যেত তাদের সেই স্বাস্থ্য কমপ্লেক্সে। এইভাবেই আসলে তাকে বলা হয়েছে যেভাবে যেতে হয়। তো তখনকার যুগে একটা সবচেয়ে বড় সমস্যা ছিল যে কমিউনিকেশন ব্যবস্থা তো উন্নত ছিল না, মানে বলতে গেলে যে ইলেকট্রনিক কমিউনিকেশন যেগুলো, কোথাও কেউ জয়েন করতে গেলে সেই জায়গা সম্বন্ধে এত ইনফরমেশন পেত না। যেমন এখন তো মোবাইলের যুগ, মানে সেলফোনের যুগ, মানুষ ছবি ভিডিও এগুলো শেয়ার করে দেয় অনেক কিছু। তো তখন এটা হতো না। তখন যদি খবর পেত কারো, মানে রুরাল এলাকায় পোস্টিং হয়েছে, তখন তার ভরসা থাকতো যেখান থেকে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে সেখানে জিজ্ঞেস করা, যেখানে যিনি আছেন কর্মকর্তা বা তার সাথে কথা বলা যায়, পরিবেশটা কেমন, কি করতে হবে ইত্যাদি ইত্যাদি টুকিটাকি। তিনিও যে সব ইন্টেল দিতে পারতেন তা না, মোটামুটি একটু দিতেন আর কি, যে এই ঘটনা। তো তারপর কিন্তু যেতে হতো। তো ইমানুরও সেরকমই একটা অবস্থা, তাকে তিনি শুনছেন যে এইভাবে এইভাবে যেতে হয়। তো সেইভাবেই তিনি তার টিকিট কালেক্ট করে নিলেন এবং যথাসময়ে সন্ধ্যার সময় বাড়ি থেকে বিদায় নিয়ে বের হয়ে একটা বেবি ট্যাক্সিতে করে চলে আসলেন সেখানে এবং সেই বাসে উঠে বসলেন। বাস চলছে রাতের বেলা সেই রাস্তা ধরে, হাইওয়ে ধরে। তখনকার হাইওয়ে গুলো একটু অন্যরকম ছিল, এখনকার মতো এত প্রশস্ত ছিল না, এত সুইফট ছিল না। এর মাঝে ঝিমুনি লেগে যাচ্ছে মনে এবং বেশ অন্যরকম। তো দেখা গেল যে হাইওয়ের মাঝে বৃষ্টি শুরু হলো, হালকা বৃষ্টি হচ্ছে বাসে। তো সে শুয়ে শুয়ে চিন্তা করতেছে কোথায় যাচ্ছে কি। ছোটবেলা থেকে বড় হয়েছে ঢাকায়, পড়াশোনা করছি, এরপর বিভাগীয় শহরেই তার মেডিকেল স্টাডি হয়েছে, আর তারপর তো এই তো এখন যেতে হচ্ছে, বন্ধুরা অনেকে বিদেশ চলে যাচ্ছে, এরকম এরকম প্ল্যান করছে। তো তারপরও এগুলো ভাবতে ভাবতেই সে চলে যায় এবং একসময় বাসের মধ্যে ঝিমায় ঘুমায়ও যায় অনেকক্ষণ। তো এরকম করে সকালবেলা সে পৌঁছায় যে সেই যে বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে পৌঁছায় দেখে যে তখনও মানে বাস এর আগে আরেকটা আসছে অন্য জায়গার থেকে, সেখান থেকে মানুষ নামছে কিছু, আর আশেপাশে কিছু নাই তখনও। তখনও কোনো যে তিন চাকার ভ্যান বা টেম্পু এগুলো কিছু নাই, দু একটা হোটেল খুলছে ওখানে আশেপাশে। তো ইমন নেমে যায়, নেমে গিয়ে চিন্তা করে যে নাস্তাটা করে নিই আগে, তারপরের কথা, ক্ষুধা লাগছে অনেক। তো হে সে একটা হেঁটে গিয়ে ঢুকে, তো ছোট হোটেল সেখানে যে নাস্তা করে বেরোতে বেরোতেই দেখে যে ওখানে টেম্পো চলে আসছে এবং টেম্পো এসে ওখানে কথা বলতেছে। তো সে গিয়ে জিজ্ঞেস করে যে এটা কি অমুক জায়গায় যাবে নাকি, বললো যে হ্যাঁ অমুক জায়গা না, লাস্ট ডেস্টিনেশন অন্য ওই জায়গায় থামবে আর কি। তো সে বলে যে এই জায়গায় আমার নামতে হবে। এসে বলে ঠিক আছে স্যার চলেন। তো ইমন মোটামুটি উঠে বসে এবং আস্তে আস্তে যাত্রী আরো হলে টেম্পো রওনা দেয়। তো চলছে গ্রামের মধ্যে যে খুব সুন্দর পথ। তো এখানে এসে ইমনের বেশ ভালো লাগতেছে, কারণ সে দেখতেছে রাস্তার পাশে দুই পাশে সবুজ ক্ষেত, দূরে দেখা যাচ্ছে গাছপালার সারি, মানে গ্রাম যেরকম হয় আর কি, ফসলের মাঠ, দিগন্ত সহ ফসলের মাঠ, এর মাঝে যাচ্ছে প্রকৃতির একটা সুন্দর ঘ্রাণ আছে বাতাসে আসতেছে। তো এগুলোতে ইমন একটু অন্যরকম হয়ে গেল, তার বেশ টাচড হয়ে গেল। সে চিন্তা করলো যে এইটা একটা সুন্দর জিনিস যে এই প্রকৃতির এত কাছাকাছি থাকা। তবে আরো প্যাড়াও আছে, তার অন্য ফ্রেন্ডরা বলছে যে গেলে বুঝবি, যে অন্য কোথাও গেলে এরকম যে রুরাল জায়গাতে থাকবি ওখানকার প্যাড়াগুলা কি বুঝিস। তো যাই হোক, এক পর্যায়ে ঘুরতে ঘুরতে সেই টেম্পুর যে ছেলেটা সে বলল যে স্যার এসে পড়ছে। তো সে নামলো, নেমে দেখলো যে এরকম হেঁটে যাওয়ার রাস্তা একটা ছোট। তো তাকাইলো টেম্পলার দিকে একবার যে এই রাস্তা, টেম্পল এরকম দেখাই দিল সামনে। তো কারণ সে বলছে যে আমি স্বাস্থ্য কমপ্লেক্সে যাব। তো সে হাঁটা ধরলো ওই চিকন রাস্তা ধরে, একটা চিকন রাস্তা, তার পাশে দেখলো যে পুকুর, বেশ বড় পুরনো পুকুর, এবং পুকুরের পাশে বেশ কয়েকটা পুরনো বাড়ি, এগুলো অনেক পুরনো, এবং তার পায়ে দিয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছে, মানে ওইটা আবার দালান বাড়ি আর কি, বেশ পুরনো দালান বাড়ি, বেশ পুরনো পুকুর। এবং এই একটা পুকুর শেষ হওয়ার পর সে দেখলো যে বেশ এরকম একটা রাস্তা, রাস্তার পাশে আবার একটা পুকুর এবং দুই পাশে গাছ, অনেক লম্বা লম্বা নারকেল গাছ। যাই হোক, হাঁটতে হাঁটতে সামনে চলে আসলো, এসে দেখতেছে যে ডান দিকে গেলেই একটা ছোট্ট বিল্ডিং আর কি, এরকম হেঁটে। তো ওখানে লেখা আছে যে অমুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তো বুঝলো যে হ্যাঁ এটাই তো। তো হেঁটে হেঁটে সে গেল ওখানে গিয়ে, সামনে যে লোক ছিল তাকে বললো যে আমি এখানে জয়েন করতে আসছি, আমি নতুন ডাক্তার। তো তার সালাম দিল, সালাম দিয়ে ভিতরে নিয়ে গেল, নিয়ে বসেল, স্যার বসেন, এখনো তো আসে নাই, মানে তাদের যে বড় যেখানে এখানকার ইনচার্জ উনি আসেন আর কি, বড় ডাক্তার যিনি। তো বলল স্যার বসেন, আর চা দিতে বললো, ওই লোকটা দৌড়ে যে বললো চা দিতে। তো আরেকজন আসলে এসে তাকে সালাম টালাম দিল, দিয়ে ওখান থেকে বললো যে স্যার বসেন, কি খাইছেন, খাওয়া দাওয়া করছেন নাকি। তিমন বললো যে হ্যাঁ হ্যাঁ, আমি বাস থেকে নেমেই নাস্তা করছি, কিছু লাগবে না, অসুবিধা নেই। লোকটা বললো স্যার বসেন, তারপরও কিছু একটা ব্যবস্থা করতেছি। তিমন বসে আছে কিছুক্ষণ, ওখানে নিউজ পেপার আছে, ওখানে নিউজ পেপার আসে নিয়মিত। তো নিউজ পেপার দেখে সে চোখ বুলাচ্ছে। তো এই সময় একটু পরেই দেখলো যে ওই লোকটা তার জন্য চায়ের কাপ আর সাথে একটা ট্রের মধ্যে চায়ের কাপের সাথে দুইটা সিঙ্গাড়া নিয়ে আসছে। তো বেশ ধোঁয়া ওঠা চা, খুব সুন্দর ঘ্রাণ আসতেছে চায়ের। তিমন বুঝলো যে এটা গরুর দুধের চা, চা খেলো এবং দেখলো যে সিঙ্গাড়া যেটা যেটা কামড় দিয়ে বুঝলো যে আলুর টেস্টটা একটু ডিফারেন্ট, মানে একটু ডিফারেন্ট ভাবে বানানো, শহরের গতানুগতিক যে সিঙ্গাড়া হয় সেরকম না, ভাল লাগলোই মনে গেছে। তো এই চা সিঙ্গাড়া খেতে খেতেই দেখলো যে ওখানকার যে ইনচার্জ ছিলেন ডাক্তার সাহেব উনি চলে আসছেন। তো উনি এসে ঢুকেই ইমনকে দেখতেছে যে বসা এরকম, দেখে এসে বুঝতে পারছে, তিনি বললেন যে আপনি মনে হয় ইমন। তো বললো যে হ্যাঁ, আপনার আপনার কথা বলছে আমাকে যে আজকে আসার কথা, আসেন আমার রুমে আসেন। বসে তাকে নিয়ে গেল রুমে, তো বসলো, বসে বললো যে আমি জানি না আপনার কেমন লাগবে, নতুন আসছেন এখানে, আমি শুনছি আপনি নাকি ঢাকাতেই ছিলেন, ওখানকারই মানুষ, তো এখানে কিন্তু আমি নিজেও ঢাকার লোক কিন্তু আমার জীবন কাটতেছে এখন এখানে ঘুরে ঘুরে, তো কেমন লাগবে দেখেন কি অবস্থা, বসেন একটু গল্প গুজব করি, তারপর আপনি তো টায়ার্ড মনে হয় রাতে জার্নি করছেন, আপনার জন্য হচ্ছে উপরে ডর্ম আছে, ওই ডর্মের ব্যবস্থা করা হয়েছে, আর ডর্ম হচ্ছে তিনতলায়, এই তিনতলায় আমাদের এই যে পুরো লম্বাটে দেখছেন এই বিল্ডিংটা কিন্তু লম্বাটে। তো এই মন এমনি খেয়াল করতেছে, সে এত ভালো খেয়াল করে নাই, তো সেই ইনচার্জ সাহেব বলতেছে যে এখানে পাঁচটা কামরা আছে ওই উপরে তিনতলায়, পাঁচটা কামরাই কিন্তু ডর্ম, তো তার মধ্যে আমাদের তিনজন তো সবসময় থাকে এখানে, একজন ইনচার্জ সহ দুইজন মেডিকেল অফিসার, তো তাদের থাকার ব্যবস্থা থাকে, আর বাকি দুইটা রুম থাকে যদি কখনো আমাদের কোনো বিশেষ ব্যক্তিবর্গ আসে ওখানে থাকার জন্য, তাদের থাকতে দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় এখানে এখন কেউই নাই, কারণ আমি এখানে আসার পরপরই আমার পরিবার নিয়ে আসছি, তো পরিবার নিয়ে বাসা নিছি কাছাকাছি, তো দেখা যায় আমার ফ্যামিলি নিয়ে আমার এখানে আসতে হয়, মাঝে মাঝে আবার চলাফেরা করতে হয়, আর ওখানে তো রুম একটা, এই কারণে পরিবার নিয়ে বাসা আলাদা নিছি। আর আপনার সাথে আরেকজন মেডিকেল অফিসার আছেন, উনি হচ্ছে পলাশ সাহেব, উনিও বিবাহিত মানুষ, ওনারও কিন্তু বাসা আলাদা নিছেন, উনিও এখানে থাকেন না। ইমন বলতেছে যে আচ্ছা, উপরে ব্যবস্থা থাকার পর আপনারা থাকতেছেন না, বললে যে না আমরা এখানে থাকতেছি না, তো এর জন্য আপনার জন্য একটু সমস্যা হবে, একা একা পুরো ওই তিনতলায় পুরো একা থাকতে হবে আপনাকে, আশা করি আপনি পারবেন। তো ইমন একটু হেসে বললো যে হ্যাঁ সমস্যা হবে না, তো লোকটা বললো যাক আপনাকে এখন আর বিরক্ত না করি, আজকে তো আর কোনো কাজ নাই, আজকে তাহলে যান আপনি, যে আপনার সবকিছু গোছান এগুলো, আর দেখা হবে না, আপনার কাজ শেষ হলে নেবেন, কথা বলবো না, আর বাসা খুব দূরে না, কোনো দরকার হলে পিয়নকে বললেই সে খবর দিয়ে দিবে আমাকে, হ্যাঁ আপনিও চলে যেতে পারেন আমার বাসায়, বসে চা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ইমন বলল না না অসুবিধা নেই, তাহলে আমি আসি উপরে যাই, বলে আচ্ছা। ইমন সুন্দর তার মতো জিনিসপত্র নিয়ে সে উঠে গেল তিনতলায়, তাকে ওই পিয়ন তার লাগেজ টেনে নিচ্ছে, যে লাগেজটা নিয়ে আসছিল ওটা নিয়ে যাচ্ছে, তো পিয়ন তার সাথে গল্প করতেছে, স্যার এইখানে এই হ্যাঁ মানে নিচতলায় হচ্ছে এরকম ইমার্জেন্সি, এই জায়গা হলো ওয়ার্ড, এরকম ভাবে বলতেছে। তো বলে যে আবার বলে যে এগুলার কাজ নাই, মানুষজন আসেও না, খুব কম, ওই আসে প্রতিদিন রোগী দেখায় নিয়ে যায়, ভর্তিও হয় না, মানুষ ভর্তিও থাকতে চায় না। তো ইমন জিজ্ঞেস করছে কেন থাকতে চায় না, কে থাকবে গ্রামের মানুষ বা এদের ইচ্ছা নাই, এরা হাসপাতালে ভর্তি হতে চায় না, চায় প্রতিদিন ওষুধ নিয়ে নিয়ে চলে যাবে, আমাদের এখানে যে ওষুধেরই ডিসপেন্সারি যে এখানে আছে এই এখানেও ওষুধ খুব একটা থাকে না, ওষুধের দেখা যায় শর্টেজ পড়ে যায়, তো এরা দেখা যায় যে ওষুধ আনতে চলে যায় অন্য জায়গায়, তো এই কারণে কেউ আর এখানে খুব একটা থাকে না, নিতান্ত বিপদ আপদ হইলে এখানে থাকে। তো বলে ও আচ্ছা আচ্ছা, তো ইমন বলতেছে যে তাহলে আর এমনি সব ব্যবস্থা আছে, বলে টুকিটাকি যতটুকু করার তো করে রাখছে, এখানে জেনারেটর একটা নষ্ট হয়েছে, এটা এখন ঠিক হয় না, মানে মানে কঠিন অবস্থা স্যার বুঝেন তো কি, আর কারেন্টও খুব একটা থাকে না। ইমন বলতেছে আচ্ছা আচ্ছা, তো এই বলতে বলতেই তারা তিনতলা উঠে আসছে আর কি, তো উঠে চলে গেল। ইমনের যে রুমটা একেবারে প্রথমে, যেহেতু বাকি রুমগুলায় কেউই থাকতেছে না, একদম ডান দিকের রুমটা ইমনকে দিছে তারা, ইমনে বেশ ভাল লাগলো, কারণ বারান্দা রুমের সামনে যে বারান্দা, বারান্দা সোজা চলে গেলে সে দাঁড়ায় আছে, লোকটা যখন খুলতেছে তালা সে দেখতেছে যে সামনে একেবারে তার সামনে মানে তাদের এই বিল্ডিংটার পর থেকেই ফসলের মাঠ শুরু হয়েছে, বেশ বিস্তৃত প্রান্তর, হ্যাঁ মানে বেশ মানে খুব বিস্তৃত প্রান্তর সামনে, এবং তার ওই পাশে দূর দিয়ে গাছগাছালি বাতাসে উঠতেছে, খুব সুন্দর লাগতেছে ইমনের কাছে। তো লোকটা বলল স্যার আসেন, তো ইমন ঢুকলো লোকটার পিছনে, যে দেখলো যে মানে ঘরটা খুব সুন্দর, মানে এত সুন্দর ই দেওয়া, পর্দা দেওয়া এবং খুব সুন্দর করে রাখা, মানে মানে খুব গোছানো, বিছানাটাও গোছানো এবং মানে মোজাচ্ছে ফ্রেশ, তারা এটা যত্ন নিচ্ছে। ইমন লোকটাকে বলল আচ্ছা আচ্ছা ধন্যবাদ, থ্যাংক ইউ। তো বলছে স্যার আপনি এখন রিল্যাক্স করেন, খাওয়া দাওয়ার দরকার হলে আপনি এখান থেকে এই যে একটা সুইচ দেখা দিল, মানে এটা চাপ দিয়ে না, আমাদের নিচে এটার বেল আছে, তো এটার ই শব্দ বাজলেই উঠে আসবো আমি, আর আমি যখন থাকবো না তখন সন্ধ্যার পর আরেকজন থাকবে, তো ইমন বলল, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমি যদি দুপুরবেলা আমার যখন খাবার দাবারের দরকার হবে আমি বলবো না। আর খাবারের ব্যবস্থাটা কি, কোথা থেকে ম্যানেজ করবেন, জিজ্ঞেস করতেছে। বলে স্যার এখানে ইয়ে আছে তো, রান্না হয় আমাদের এখানে, রান্না করি, ওই যে স্যারও দেওয়া হয়তো দুপুরবেলা উনি তো থাকে, আবার দেখা যাচ্ছে রাত্রেবেলা আপনি যদি বলেন আপনার জন্য ব্যবস্থা করে দিব, এটা কোনো সমস্যা নাই স্যার, আজকে তো কোনো চিন্তাই করবেন না, আজকের টাইম নিয়ে হবে। ইমন বলল যে আচ্ছা আচ্ছা অসুবিধা নাই। বলে যে বিল স্যার এগুলো তো ব্যাপার না, এটা পরে স্যার বললে এটা বিল আমরা করে দিব আপনারে। ইমন বলল যে আচ্ছা আচ্ছা অসুবিধা নাই, তাহলে ঠিক আছে আমি দুপুরের পরে আবার নক করবো না খিদা লাগলে তখন। বলে আচ্ছা স্যার আজকে যা আছে সেগুলোই নিয়ে আসবো না আপনার জন্য, তরকারি টরকারি। বলে আচ্ছা আচ্ছা, ইমন তাড়াতাড়ি চাচ্ছে যে লোকটা চলে যাক। তো লোকটা চলে গেল, ইমন তাকে নামও জিজ্ঞেস করে নেই তার, সে তাড়াতাড়ি তার মতো ফ্রেশ হইল, ফ্রেশ হয়ে কিন্তু তার কাছে জানলাটা খুলে দিয়ে বেশ ভালো লাগতেছে, জানলা দিয়ে সুন্দর দেখা যাচ্ছে বাইরের পরিবেশ, খুব সুন্দর গ্রামের একদম, এবং দেখা যাচ্ছে পাখি ডাকতেছে, পাখির ডাক আসতেছে। তো সে ফ্রেশ হয়ে বাসে তো অনেক টায়ার্ড ছিল, গোসল টোসল করে সে ঘুমায় গেল, ঘুম থেকে উঠছে একদম বিকেল, তখন মানে বেলা পড়ে গেছে, মানে একবারে সূর্যাস্ত হবে এরকম অবস্থা। উঠে দেখতেছে ঘরের মধ্যে অন্ধকার অন্ধকার, সে বাতি জ্বাললো, বাতি জ্বেলে ওই যে বেলের সুইচটা দেখলো এটা সে চাপ দিল, দুই তিনবার করে চাপ দিল, একটু পরে দেখলো যে প্রায় পাঁচ দশ মিনিট পরে ওই লোকটা আসছে, তার হাতেই টিফিন ক্যারিয়ার প্লেট ফ্লেট। বলে স্যার বুঝছে ক্ষুধা লাগছে, আপনি এই এত সারাদিন ঘুমাইছেন বুঝছে আপনার ক্ষুধা লাগছে, খাবার দাবার নিয়ে আসছে। একবার ইমন দেখলো যে বিভিন্ন রকমের সবজি নিয়ে আসছে, একটা মাছ নিয়ে আসছে, কই মাছ এত বড়, তো সে মাছ এতটা খায় না, তারপরে যেহেতু আনছে আর আজকে তো তার কোন প্রিপারেশন নাই, সে খাওয়া দাওয়া করলো, করে বলল যে আমি তো আপনার নামই জিজ্ঞেস করি না, আপনার নাম কি? লোকটা বলতেছে যে আমার নাম হচ্ছে রইস। বলো ও আচ্ছা 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 ভালো রইস, আমি নর্মালি মাছ খাই না, রাতের বেলা কি খাবো তাও তো জানি না। রইস বলতেছে যে স্যার মাছ তো আজকে এরা করে ফেলছিল, এখন আজকে মনে হয় এই মাছেরই তরকারি হবে রাত্রেবেলা, আর আপনি যদি বলেন তাহলে আমি আপনাদের দেখে মুরগির সালো না নিতে পারি কিনা। তো তখন কিছুক্ষণ চিন্তা করলো ওখানে বসে ইমন, যে আসলে রাতের বেলা সে মাছ আর খেতে যাচ্ছে না, মাছের প্রতি তার আগ্রহ একটু কম। তো বলল যে যদি পারেন অসুবিধা নাই, আমি কিন্তু ওইটা হলে আমি দরকারে টাকা বেশি লাগলে বেশি দিব, অসুবিধা নেই। রইস বলে স্যার চিন্তা করেন না, আমি মাছে আপনার জন্য মুরগির সালন নিয়ে আসবো রাত্রে, আপনি চিন্তা করেন না, একটু লেট হতে পারে হয়তো, আমি দেখা যায় চেষ্টা করবো আর কি, যেখানতে পারি নিয়ে আসবো, আপনি অপেক্ষা করেন আমি নিয়ে আসবো, স্যার খায়েন কটার দিকে। তো তখন ইমন বলতেছে আমার ক্ষেত্রে রাতই হয়, দশটা বেজে যায়, দশটা এগারোটা বেজে যায়। বলে অবশ্য এই সময় সব ঘুমায় যায়, যাক আমি নিয়ে আসবো না স্যার, এই দশটার দিকে নিয়ে আসবো আপনার জন্য খাবার। তো ইমন বললো আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বলে সে রইসকে বিদায় দিল। রইস তাকে বললো যে স্যার আপনার এখানে ড্রয়ারের মধ্যে কিন্তু মোমবাতি আছে, ম্যাচ আছে, কারণ কারেন্ট কিন্তু থাকে না প্রায়, যে বসি কারেন্টের অবস্থা ভালো না, জ্বালাই নিয়ে আর রাত্রেবেলা এখান থেকে ওই বেরোলে পরে একটু দুয়ার দুধ পড়ে এখান থেকে হাঁটা চলা করেন। তো ইমন বলছে কেন দোয়া দূর পড়ে হাঁটাচলা করতে হবে কেন? বলে স্যার বুঝেন তো একলা, মানে এই ঘর এখানে কোনায় কেউ থাকে না, এই তিনতলাতে কেউ নাই, বুঝেন না, মানুষ একটু দোয়া দূর পড়ে চলাফেরা করে। তো ইমন একটু মুচকি হেসে বলল যে আচ্ছা ঠিক আছে, দোয়া দূর পড়ে চলাফেরা করব, ভূত প্রেতের ভয় দেখান না ভাই, নতুন আসছি এখানে। তো তখন রোহিত বলতেছে না স্যার ভয় দেখাচ্ছি না, আমি কিন্তু আপনার এমনি বললাম স্যার মানুষজন ভয় পায়, পুরো খালি না জায়গাটা। ইমন বলতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই, আমি দোয়া পড়বো, আপনি খাবার নিয়ে আসেন, খাবার নিয়ে আসলে মানে পেট ভরা থাকলে ভয় কম লাগবে। তো তখন রইস একটু মানে অবাক হয়েছে, অবাকে হাসি দিয়ে বলতেছে যে স্যার, মানে হেসে বলতেছে স্যার আপনি মনে করতেছেন যে আপনার সাথে মজা করতেছি। তো ইমন বলে যে না না মজা না, আপনি এসে পড়েন রাত্রেবেলা, আমি নাহলে কিন্তু ভয় পাবো একলা একলা, আপনি নিয়ে আসেন খাবার দাবার, বলে বিদায় দিল রইসকে। তো রইস তো দেখা গেল যে চলে গেল। তো রইস চলে যাওয়ার পর ইমন ওখানে বসে দেখতেছে বাইরে, খুব সুন্দর একটা পরিবেশ, সূর্য ডুবে যাচ্ছে, একেবারে গাছের উপর দিকে মেঘের উপর রং লেগে আছে এরকম একটা অবস্থা, নিচে বেশ ডার্ক হয়ে গেছে প্রান্তটা, ফসলের প্রান্তটা অন্যরকম, যেখানে পানি সেখানে আকাশের ছায়া পড়ছে। ইমন দেখে ভাবতেছে যে না মন্দ না জায়গাটা, বেশ সুন্দরী, যদিও শহরের মানে কোনো ই নাই, মানে শহরের ফ্যাসিলিটিস নাই, শহরে দেখা যেত যে সে বেরিয়ে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিত রাতে সাতটা আটটার পরে, একটা আলাদা একটা জগৎ ছিল, এখানে তো এরকম কিছুই নাই, এবং মানে খুব বোর অবস্থা থাকতে হবে। আর এখানে দেখা যাচ্ছে যে তার যে ডর্মের রুম সেটার মধ্যেও টেলিভিশনও নাই, ও টেলিভিশন একটা দেখছিল সে সেই নিচে, তাদের যে ইটা ওই যে অফিস রুমের মতো ওখানে টেলিভিশন ছিল কিন্তু ওটা চলতেছিল না তখন, এখন রাতের বেলা ওখানে নেমে কিছু টিভি দেখবে, এমনি তো টিভি দেখতো না, সন্ধ্যার পরে কিছুই ছাড়তো না টিভিতে, রাত 9টার সময় দেখা যেত যে কোনো প্রোগ্রাম হলে হইতো। যাই হোক, এগুলো ভাবতে ভাবতে ইমন তার রুমে বসে থাকলে অন্ধকার হয়ে যাচ্ছে, বাতিটা জ্বালায় দিল। বাতি জ্বেলে বাইরে আসলো, বারান্দায় হাঁটা চলা করলো কিছুক্ষণ। এর মাঝেই রাত হয়ে গেল এবং পোকামাকড়ের ডাক শুরু হলো। দেখা গেল যে প্রকৃতি মনে হলো হঠাৎ করে একটা ভিন্ন রূপ নিয়ে নিল ওই জায়গায়, কারণ একেবারে নির্জন জায়গায় তো, মানে এই হাসপাতালটা একেবারে প্রান্তে। তো ইমনের কাছে মনে হচ্ছে যে পুরো বিল্ডিংটা খা খা করতেছে, এখানে কেউ নাই। একেবারে সে নিচে তাকায় দেখছে বারান্দা থেকে যে দোতলার পুরো করিডোরটা ধরে কেউ নাই। সে চিন্তা করলো দোতলায় মনে হয় একটা ওটি আছে, এখানে মনে হয় একটা ওটি আছে দোতলায়। সে বুঝতে পারছে একটা অপারেশন থিয়েটার আছে, ইমার্জেন্সি কাজে মনে হয় ব্যবহার হয়। এখানে সাধারণত অপারেশন করে না, কিন্তু খুব ইমার্জেন্সি কোনো অপারেশন যদি করা লাগে জন্য মনে একটা ওটি আছে। আর সে এখান থেকে দেখে বুঝতেছে আর কি। আর ওই কোনায় মনে হয় তাদের কোনো কনফারেন্স রুম টুম এরকম কিছু আছে। এদিকে সে দেখতেছে যে এখানে মনে হয় বই টই রাখে, আর এখানে মেডিকেল স্টকের ব্যবস্থা আছে। যাই হোক, সে নিচের দিকেও তাকায় দেখছে দোতলায় কোনো বাতি জ্বলতেছে না, অন্ধকার। আর তার তিনতলায় যে সে আছে তার ডর্মের সামনে কিন্তু মানে কোনো লাইট নাই, রুমের আলোটাই যতটুকু সে পড়ছে। আর নিচতলায় দেখতেছে সে একটু আলো জ্বলতেছে সামনে, এবং নিচতলায় কিন্তু ওয়ার্ড, নিচতলায় কেবিন। তো যাই হোক, সে তার কাছে মনে হচ্ছে কোনো মানুষজনই নাই, কি অবস্থা। তো ইমন চিন্তা করলো যে একটু নিচে যাই, হেঁটে দেখে আসি। নিচে গেল হেঁটে সিঁড়ি দিয়ে, দোতলার কাছ দিয়ে যখন সে নামতেছে, ইমনের কাছে কেন জানি মনে হইতেছিল যে দোতলায় কেউ হাঁটাহাঁটি করতেছে, মানে মানে হেঁটে এদিক দিয়ে যাচ্ছে আবার এদিক দিয়ে আসতেছে, এরকম মনে হচ্ছে, মানে হাঁটা পাইচারি করে যেরকম সেরকম। সে যখন নামতেছে সিঁড়ি দিয়ে দোতলা, এবং সিঁড়িগুলো বেশ প্রশস্ত এবং বেশ উঁচা না, খুব কমফোর্টেবল সিঁড়ি। তো ইমন এই শব্দটা পেয়ে চিন্তা করলো যে দোতলায় কি কেউ আছে। তো সে হেঁটে ওই করিডোরে চলে গেল, করিডোরে যে ডানে তাকালো কেউ নাই, পুরো ফাঁকা, কাকা করতেছে এবং অন্ধকারে কি ওই যে সামনে আকাশের আলো যতটুকু পড়ছে এতটুকু যত দেখা যাচ্ছে ব্যালকনি। বাঁদিকে তাকালো সেখানেও কেউ নাই, মানে সিঁড়ির দুই পাশে কেউ নাই, পুরো খাঁকা করতেছে। অথচ ইমন কিন্তু একটু আগে স্পষ্ট শুনতেছিল যে শব্দ, মানে এরকম হাঁটার শব্দ। তো সে চিন্তা করলো যে আমি একটু দেখি ওই পাশে যাই, ডাইনে যাই, হেঁটে যাই, তো কারণ আমার তো চিনতে হবে এখানে তো আমি কাজ করব। তো ইমন হাঁটা দিল ডান দিকে, হেঁটে যেয়ে সে সামনে যে প্রথম দেখতেছে রুম লক করা, এরপরেরটা যে দেখতেছে, এবং সে যে ধারণা করছিল সেটাই যে এই পাশের যে রুমটা আছে ওইটা দিয়ে সে ডানে দেখতেছে যে দরজা, এবং সে লেখাই আছে ওখানে যে অপারেশন থিয়েটার। তো সে বুঝলো যে এখানে একটা ওটি আছে, ইমার্জেন্সি কাজে ইউজ হয়, কতদিন আগে ইউজ হয়েছে সেটা সে জানে না। তো সে ভালো মতো তাকায় দেখলো, কারণ তাকে জানতে হবে যে এখানে কোনো প্রয়োজনে তাকে কাজ করতে হইতেও পারে। হ্যাঁ, তো এইটা দেখলো সে, তারপর আরো হেঁটে গেল সামনে। যে ধারণা করছিল সে ওখানে কনফারেন্স রুম আছে, হ্যাঁ আসলে এখানে কনফারেন্স রুম, মোটামুটি তার ধারণার সাথে মিলে গেছে। তো সে ওখান থেকে ওই দেখতে দেখতে যখন শেষ মাথায় চলে গেছে, তার কাছে মনে হলো মানে সে কিন্তু পৌঁছায় গেছে শেষে। ওখানে একটা রুম, ওইটা লক করা, ওইটার মধ্যে কিছু রাখা মনে হয়, দরজা তো ওখানে লক করা। সে যখন কাছাকাছি চলে গেছে, তার পেছনে হঠাৎ করে মনে হলো একটা শব্দ, মানে সরসর করে যদি কেউ মানে স্যান্ডেল ঘষে হাঁটে এরকম একটা শব্দ। ইমন ফট করে মাথা ঘুরায় তাকাইছে পিছনে, দেখতে কেউ নাই, পুরা খালি, পুরা কইলটা খালি, এবং ইমনের কাছে একটু কেমন জানি গা ছমছম করে উঠছে। এই ধরনের মানে জিনিস তার মধ্যে শান্ত হয় না, একবারই হয়েছিল। সে ঢাকাতে তখন একটা মেডিকেলে, যে কোনো একটা মেডিকেলের, সেখানে সে যাচ্ছিল এই পাশ থেকে এক উইং থেকে আরেক উইংয়ে। তো ওখানে যেতে গেলে তাকে এরকম হেঁটে যেতে হয় বেশ করিডোর কতগুলো পার হয়ে। তো সে যখন যাচ্ছিল একবার, তার কাছে কেমন যেন একটা উইয়ার্ড ফিল হয়েছিল, মনে হচ্ছিল কেউ ঘাপটি মেরে বসে আছে নিচে, কেমন যেন ইমনের মনে হচ্ছিল তখন। এবং সে খুব কেমন যেন তার গুজবাম হয়েছিল তখন, আজকেও তাই হইল, মনে হলো যে পিছনে কেউ স্যান্ডেল ঘষায় হাঁটতেছে তার পিছনে। তো সে যখন তাকাইছে কেউ নাই, তার ঠিক ওই ধরনের একটা ফিল হয়েছে। তিমন ভাবলো যে এগুলা আসলে মনের ভুল, এই যে এই লোকটাই যে আজে বাজে বকে গেছে একটু আগে, এর জন্য এই রোহিতের মতো লোকদের থেকে দূরে সরাইতে হবে, আর এদেরকে বুঝাইতে হবে যে এগুলো ফালতু বলে সে আবার হাঁটা দিল। হেঁটে এসে একবারে দোতলা থেকে নিচে নেমে গেল। তো নিচে নেমে দেখতেছে এখানেও করিডোরে কেউ নাই, একটা বাতি জ্বলতেছে ঠিকই এপাশে, কিন্তু করিডোরে কেউ নাই। তো হেঁটে গেল সে তাদের যে ওই অফিস যেখানে কেন বসে, ওই অফিসের মধ্যেও কেউ নাই। ওখানে লাইট জ্বলতেছে, টেলিভিশন চলতেছে, বিটিভি মানে হচ্ছে খবর বা কিছু একটা চলতেছে, ওখানে কেউ নাই। তো সে অবাক হয়ে গেল, আরে এখানে কেউ নাই এটা কেমন কথা। তো সেখান থেকে হেঁটে বেরোয় সে হেঁটে গেল ওয়ার্ডের দিকে। তো ওয়ার্ডের দিকে যেতেছে, ওয়ার্ডও ফাঁকা, ওখানে যে দশটা বেড থাকার কথা দশটা বেড আছে, কিন্তু দশটা বেডের কোনোটাতেই রোগী নাই। তো সে বুঝলো যে আসলে এখানে সত্যি আগে যেটা শুনছে যেখানে আউট পেশেন্টের রোগী আসে দেখায় চলে যায়, এখানে সাধারণত মানুষ অ্যাডমিটও হয় না। যাই হোক, তো সে অনেকক্ষণ দাঁড়ায় থাকলো, চিন্তা করলো যে মানে কে এখানে কেউ থাকার কথা। তো অনেকক্ষণ পর দেখলো যে ওখানের যে গার্ড লোকটা আসতেছে হেঁটে হেঁটে। তো সে একটু চিন্তা করলো, জিজ্ঞেস করবো যে কি ব্যাপার, আপনি এখান থেকে ছেড়ে কোথায় গেছেন। তো তাকে দেখে লোকটা একটু মানে অস্বস্তিতে পড়ে গেছে, মানে লোকটা চিন্তা করতেছে যে মানে কি অবস্থা, আমি এখান থেকে গেছি। তো সে জিজ্ঞেস করলো আপনি কোথায় গেছিলেন, এখানে কেউ নাই, কি ব্যাপার, আপনার নাম জানি কি। তখন বলছে আমার নাম হাবিব মিয়া। হাবিব মিয়া আপনি কোথায় গেছিলেন এখানে সব ছেড়ে। তো স্যার কেউ নাই তো, আমি একটু হাইটা ওদিকে গেছিলাম পান খাইতে। আপনি সব ফালাইতে পান খাইতে চলে গেলেন পুরো জায়গাটা, এটা কেমন কথা। স্যার কেউ নাই তো এখানে, কেউ নাই এখানে আসলে, মানে এখন আর মানে বিকালবেলা চলে গেছে সবাই। তো মন জিজ্ঞেস করতেছে যে সবাই চলে গেছে, যদি রোগী আসে আপনি তখন কি করবেন। রোগী স্যার এরকম আহে না, আর যদি আসেই মানে আমার সামনে যদি পড়ে রোগী, তাহলে আমি সাথে সাথে রোগী যেখানে রাইখা আপনারা ডাকদুম উপরে, যে কইছে যে তিনতলায় ডাক্তার সাহেব আছে ডাকদুম, এইটাই তো স্যার নিয়ম, মানে উপরে থাকলে যে থাকবে ডাকুন। তো এইরকমই করেন আপনারা। বলে হ্যাঁ, আমার আগে গেছিল এনে, বলে ছিল আরেক ডাক্তার সাহেব ছিল, উনি তো গেছে। তো ইমন আর কোনো কথা বাড়াইল না, চিন্তা করলো যে এগুলো নিয়ে কথা বলতে হবে, যিনি ইনচার্জ আছে তার সাথে, যে এই ব্যবস্থাটা একটু ঠিক করতে হবে, এরকম মিনিমাম একজন দুজন মানুষ এখানে স্ট্যান্ড বাই থাকতে হবে। তাহলে কেমনি কি, তিনি আসেন ঠিক আছে, আর এখানে তিনি শুনেই আসছেন যে তার জব হচ্ছে এরকম যে তাকে মাসের মধ্যে তিন সপ্তাহ কাজ করতে হবে, এক সপ্তাহের জন্য তিনি ছুটি পাবেন, ওই এক সপ্তাহে অল্টারনেট আরেকজন ডাক্তার এসে এখানে তার জায়গাটা ফিল আউট করবেন, এটাই নিয়ম আর কি। অন্য পাশের কোন উপজেলা থেকে বাজার থেকে এসে একজন ফিল আউট করবেন, এটাই নিয়ম। তো চিন্তা করলো যে তিন সপ্তাহ এরকম অবস্থা থাকা তো বেশ কঠিন হয়ে যাবে। এই ভাবতে ভাবতে ইমন যখন নাকি উঠতেছে উপরে, তখনই শব্দ পড়লো আকাশে, গুম গুম শব্দ, এবং বেশ বৃষ্টি শুরু হলো, আবহাওয়াটা একটু গুমোট হয়ে গেছিল, তিনি হাঁটতে হাঁটতেই বুঝছিলেন। তখনই মানে গুড় করে শব্দ করেই ঝুম বৃষ্টি নামলো, চারিপাশে বড় বড় ফোঁটা বুঝতে পারলেন, একটা মানে মাটির যে একটা ঘ্রাণ সেটা চলে আসলো নাকে। যাক ভালোই লাগলো মনে গেছে, এবং সে উঠে গেল উপরে। উঠে গিয়ে সে চিন্তা করলো যে রুমে বসি আর কি করার। তো তিন তলায় উঠতে উঠতেই তিনি দেখলেন যে পুরা মানে তিনি তো লাইট জ্বালা আসছিলেন তার রুমে, সেটার আলো বেরোয়ছিল, দেখলো যে পুরা অন্ধকার হয়ে গেল ওখানে, এবং দূরে তাদের এখান থেকে দূরে দেখা যেত কয়েকটা লাইট, তো সেগুলো সব অন্ধকার, মানে ইলেকট্রিসিটি চলে গেল। তিমন দেখতেছে যে একদম আকাশের মধ্যে বিজলি চমকাচ্ছে, মেঘের ফাঁকে দেখা যাচ্ছে, বাতাস আসতেছে, বাতাসের সাথে হ্যাচলা আসতেছে, বৃষ্টির হ্যাচলা, মানে ছাঁট গুলা চলে আসতেছে গায়ে, লাগতেছে ঠান্ডা ঠান্ডা। তো ভালোই লাগতেছে, কিন্তু চিন্তা করলো যে আমি বারান্দায় দাঁড়ায় থাকলে তো ভিজে যাব। রুমে ঢুকলো, রুমে ঢুকে সে দরজাটা লাগানোর আগে যেখানে বলছিল মোম আছে ওখানে মোম জ্বালায় দিল, মোম জ্বালায় বসে আছে, জানলাটা খুলে দিছে, মোমের আলো হালকা, ওখান থেকে সে দেখতেছে জানলার ওখান থেকে বেশ বাতাস আসতেছে, মানে যে কোনো সময় মোমও নিভে যাবে ওই বাতাসে। এর মাঝেই তার দরজা দিয়ে দমকা বাতাস আসলো, মানে হ্যাচলা সহ পুরো, মানে বেশ পর্দা উঠে গেল, এবং সেই বাতাসে তার মোমটাও নিভে গেল। তিনি মন চিন্তা করলো যে না, দরজা লাগাই দিতে হবে, এই এই মানে আসলে খোলা প্রান্ত দিয়ে অনেক জোরে বাতাস আসে। তো সে দরজাটা লাগাই দিল, দরজা লাগাই দেওয়ার পর একটু কোয়াইট হয়ে গেছে, ওই দিক দিয়ে বাতাস এত জোরে ঢুকতেছে না। তো সে জানলার দিকে তাকায় এসে বসে আছে, কিছু করার নাই। তো এই অবস্থায় সে ঘুমায় গেল, আসলে মানে ওরকম বসে থাকতে থাকতে একসময় ঘুমায় গেছে। কতক্ষণ ঘুমাইছে বলতে পারবে না ইমন, হঠাৎ করে তার মানে ঘুম ভাঙলো দরজায় নখের শব্দে, মনে হলো যে ঠক 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 করে নখ হচ্ছে দরজায়। তো ইমন তাকাইছে তাকে ঘুম থেকে, মানে অল অফ এ সাডেন ঘুম থেকে উঠছে, মানে লাভ দিয়ে উঠছে ঘুম থেকে, উঠে সে ঠক 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 শব্দ হচ্ছে দরজায়, কে নখ করতেছে। সে বলল কে, তো কোনো শব্দ নাই, কোনো শব্দ নাই। তো সে বলল কি রে, রেসপন্স করে না কেন। আবার বললো এই কে, তো এবার থেকে তখন শব্দ আসলো আমি। আমি শুনে সে মনে করলো যে মনে হয় রইস, তার মনে হলো যে রইস যে গেছিল তার জন্য খাবার নিয়ে আসার কথা, হয়তো রইস আসছে। তিনি মন উঠলো, উঠে দেখতেছে যে বাইরে হালকা টিপটিপ বৃষ্টির শব্দ হচ্ছে, এবং আকাশটা ওরকম মানে ডার্ক, এবং সেটার মধ্যে মেঘ দিয়ে ঢাকা, এবং মাঝে মাঝে গুড়গুড় গুড়গুড় শব্দ হচ্ছে, মানে বৃষ্টি থেমে গেছে, নর্মালি হালকা বৃষ্টি হইতেছে। তিনি মন উঠে গেল, ঘরটা অন্ধকার, মানে ওই জানলার আলো দিয়ে যতটুকু আসতেছে বোঝা যাচ্ছে না, ঘরটা অন্ধকার হয়ে আছে। ইমন গিয়ে দরজার ওই যে পর্দাটা এইপাশে দিছিল সরাই দিয়ে সে দরজাটা খুলে দিল, খট করে দরজাটা খুলে টেনে দরজার পাল্লা মেলে ধরল, দুই পাল্লা আর কি। দেখতেছে যে তার থেকে বেশ সামনে মানে দুই তিন হাত দূরে ওই একটা লোক দাঁড়ানো, গায়ের মধ্যে চাদর পেঁচানো, মুখটা ঠিক মতো দেখা যাচ্ছে না। তো সে বলল কি রইস না, তো লোকটা বলতেছে যে আহেন আহেন, বলে ওরকম হাত দিয়ে দেখাচ্ছে তাকে। ইমন চিন্তা করলো আহেন মানে, তো বললো রইস মিয়া কই, আবার জিজ্ঞেস করতো রইস মিয়া কই, বলে আহেন আহেন। তো ইমন আর কোনো কথা না বলে লোকটার সাথে হাঁটা দিল সে পিছনে, যে লোকটা কোথায় যায়। আর ইমন তো নর্মালি ওই যে ট্রাউজার আর গেঞ্জি পরা ছিল, তো ওইভাবেই হেঁটে সে রওনা দিল, পায়ে জাস্ট একটা স্যান্ডেল পরে আর কি যেটা খুলে রাখছিল। লোকটার পিছিয়ে পিছিয়ে হেঁটে বেরোচ্ছে, তো লোকটা দেখলো যে হেঁটে হেঁটে সিঁড়ির দিকে যাচ্ছে। ইমন চিন্তা করলো আরে কই যায়, অন্ধকার তো চারিদিকে, সিঁড়ি দিয়ে কই নামবে, সিঁড়ির ওই জায়গাটা ঘুরঘুরটি অন্ধকার। তো ইমন আর কোনো কথা না বলে ওই লোকটার পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। সে চিন্তা করলো যে এটা কি লোকটা কি ওই নিচের দারোয়ান বা রাতে পাহারা দেয় ওই লোক কি থাকে না এখানে, ওই যে হাবিব মিয়া যে বলছে সে থাকে না। নানা রকম চিন্তা করতে করতে লোকটা পিছিয়ে যাচ্ছে। তো চিন্তা করলো এখন তো রইসের খাবার নিয়ে আসার কথা তাহলে। তো সে হেঁটে হেঁটে লোকটা পিছিয়ে যাচ্ছে, লোকটা সুন্দর করে হাঁটলো এই অন্ধকারের ভিতর দিয়ে। ইমন বুঝতে পারতেছে না, ইমন একটু আলো দেখছে, প্রথম যে প্রথম সিঁড়ির অংশটা দেখতে পাচ্ছে তাদের বারান্দার আলো দিয়ে, মানে তার যে বারান্দা সেটা আলো দিয়ে মাঝামাঝি পর্যায়ে ল্যান্ডিং। তারপরের অংশটা কিন্তু সামনে এতটা ভিজিবল না, দুইতলার বারান্দার আলোতে একটু দেখা যাচ্ছে অর্ধেকের মতো, আর মাঝখানে বেশ খানিকটা অন্ধকার। তো এর মাঝেই সে দেখলো যে লোকটা আস্তে করে ডান দিকে চলে গেল, ওই যে ওই দোতলায় যে ডান দিকে চলে গেল। তো ইমনও হেঁটে হেঁটে ওই লোকটার পেছন পেছন গেছে নেমে সিঁড়ি দিয়ে। চিন্তা হলো দোতলায় যাচ্ছে কেন, তখনও তার মাথায় চিন্তা দোতলায় যাচ্ছে কেন। তো দেখতেছে সে হেঁটে তার থেকে বেশি একটা সামনে। তো ইমন তখন তাকে জিজ্ঞেস করছে কই যান আপনি, কি ব্যাপার, আপনি কে। তো লোকটা কোনো উত্তর দিচ্ছে না, সে হেঁটে যাচ্ছে সোজা। তো ইমন ওই লোকটার পেছন পেছন গেছে, তারপরও গিয়ে দেখলো যে লোকটা যেই জায়গায় সে দেখছিল যে ওটির দরজা, এখানে লেখা ওটি, ওখান থেকে ডাইনে ঢুকে গেল, ডান দিকে ঢুকে গেল, মানে সে ওটির দরজা দিয়ে ঢুকে গেল। ইমন অবাক হলো আর এই দরজা তো আমি লাগানো দেখছি ওই সময়, মনে তালাও দেখছি যে কিভাবে ঢুকলো লোকটা। তো সে খুব কিউরিয়াসিটি বশত দ্রুত হেঁটে গেছে সামনে, গিয়ে দেখতেছে দরজাটা খোলা, মানে হাট করে খোলা, দুইটা পাট খোলা। আর ইমন অবাক হলো অন্ধকারের মধ্যে ওটির মধ্যে লোকটা ঢুকছে, ঘটনা কি, কে। ইমনের মানে মানে কয়েক সেকেন্ডের জন্য তার মাথার মধ্যে আসছে আমাকে কি এইখানে কেউ ভয় দেখানোর চেষ্টা করতেছে এরা, মানে তার মাথার মধ্যে খুব দ্রুত একটা চিন্তা ঘটছে যে মেবি এখানকার মধ্যে অনেক করাপশন আছে। কারণ এখানে খুব দ্রুত সে চিন্তা করছে এটা যে আমি এখানে আসছি, আসার পরই দেখছি যে এখানে উপরে কেউ থাকে না, উপরটা ফাঁকা, এবং আমি উঠলাম এবং আমাকে বলে গেল যে এখানে দোয়াদুরুদ পড়ে হাঁটবেন, নিচে যাই দেখি একজন লোক নাই, পুরো ফাঁকা, ঘটনা কি। দ্যাটস মিন এইখানে লাইলুট কারবার চলতেছে এবং এরা মনে হয় চায় না যে নতুন কেউ এসে এখানে এইভাবে সাস্টেন করুক। ইমন এটা চিন্তা করছে কিন্তু ঘর অন্ধকার, তো তার ওই চিন্তাটা বেশিক্ষণ লাস্ট করে নাই, মানে অন্ধকারের মধ্যে ডিপ অন্ধকার ঘরের ভিতরে, কিছু দেখা যাচ্ছে না। তো অন্ধকারটা শুয়ে আসার জন্য সে কয়েক সেকেন্ড চোখ পিটপিট করতেছে। তো চোখ কয়েক সেকেন্ড পিটপিট করে যখন তার চোখে কিছুটা শুয়ে আসছে, সে বুঝতে পারতেছে আলো আধারিতে, মানে দরজাটা তো খোলা রুমের, বাইরে আকাশের আলো রুমের মধ্যে ঢুকছে যেটা, সেটাতে মানে হালকা আলো আধারিত রয়েছে রুমের ভেতরে, এটাতে সে মোটামুটি একটা মানে স্ট্রাকচার বুঝতে পারতেছে রুমের। রুমের মাঝখানে অবভিয়াসলি কোনো অপারেশন টেবিল নাই, মানে যেটা থাকার কথা, যেহেতু ওটি লেখা ওরকম কিছু নাই। এবং তার থেকে সে দূরে বুঝতে পারছে একটা এরকম বেডের মতো রাখা আছে, ওই যে মানে টেনে আনে যেগুলো আর কি, ট্রলি বেড যেগুলা, সে দেখতেছে এরকম একটা বেডের মতো রাখা। তো সে বাঁয়ে তাকাইলো, বাঁ দিকটা বেশ ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তো সে তখন ওই লোকটার উদ্দেশ্যে বলতেছে আপনি কই, আমাকে নিয়ে আসছেন এখানে, আপনি কোথায়, এই যে, কোনো সাড়া শব্দ নাই। তো সে একটু হেঁটে সামনে গেল, তখন ইমন চিন্তা করলো কি ব্যাপার, ঘটনা কি, একটু সামনে গেল হেঁটে, এখানে আমার কে নিয়ে আসলো। এসে ওই যে ওই যে ওখানে যে বেডটা আছে, বেডটার কাছে এসে চলে আসছে। তো বেডটা যখন কাছে চলে আসে, তখন তার মনে হচ্ছে বেডের উপরে কেউ একজন শোয়া আছে, বেডের উপর কোন একজন মানুষের মতোই মনে হলো তার কাছে, মনে হলো কাপড় দিয়ে ঢাকা, এরকম মনে হচ্ছে যে চাদর দেওয়া শুয়ে আছে। তো সে অবাক হইল, কি ব্যাপার, এরকম রাতের বেলা ওটির মধ্যে এরকম একটা সেখানে মানুষ শুয়ে আছে, ঘটনা কি, নাকি গ্রামের কেউ ওখানে নিয়ে আসছে, তারা অপারেশন এখানে উঠাই দিছে, তারা ওখানে তো সব নিচে যে গাধা যে গার্ড আছে সে তো গাধা, ওইখানে তারে ওয়ার্ডে না দিয়ে এখানে নিয়ে আসছে নাকি, আর আমাকে তো ডাকতে আসছো না কেউ, আর এই লোকটাকে আমরা ডাকতে আসছি। চিন্তা করতে করতে সামনে গেল, যে দেখলো যে একটা এরকম বড়ি মানুষের শরীরের মতো, সে বুঝতে পারতেছে। তো সে হাত দিল, মানে আসলে ইমন তো আসলে এগুলো বিশ্বাস করতো না, মানে অতিপ্রাকৃত কিছু বিশ্বাস করতো না, সে র্যাশনাল এক্সপ্লেনেশন দিয়ে মনে করতেছে কোনো মানুষ, এগুলোই সে বোঝার চেষ্টা করতেছে। তো সে হাত দিছে সামনে, হাত দিয়ে সে যে হাতটা ধরল, তার কাছে মনে হলো যে একটা হাত ধরল, সে হাতটা ধরে সে বুঝতে পারলো বেশ বয়স্ক মানুষের কোনো হাত, মানে হাতের, সে তো একটা ডাক্তার, তার গ্রিপ সেন্স আছে, সে বুঝতে পারছে কোনো বয়স্ক মানুষের হাত, হাতের মধ্যে অনেক কুঞ্চন এরকম। তো সে হাতটা দেখে সে পালসটা দেখার চেষ্টা করলো, দেখে কোনো পালস নাই, আর ঠান্ডা বডিটা কিন্তু একদম ঠান্ডা, মানে এটা একটা মৃত মানুষের শরীর, এটা সে বুঝলো, এটা মৃত মানুষের শরীর। তো সে তখন মানে জোরে বলে উঠলো, এই আপনি কে, কই নিয়ে আসছেন আমার কে বডি কার, এ বলে তাকাইলো। তো সে দেখলো অন্ধকারের মধ্যে, সে যে অন্ধকারের দিকে তাকাইছে ওই জায়গায় ঠিক অন্ধকারের মধ্যে দপ করে একজোড়া চোখ জ্বলে উঠছে, পুরো অন্ধকারের মধ্যে একজোড়া চোখ জ্বলে উঠছে, কোনো কিচ্ছু আর বোঝা যাচ্ছে না। আর সাথে সাথে ওই যে সে যে হাতটাতে পাস দেখতেছিল ওই হাতটা তাকে চেপে ধরলো, তার হাত মানে এই ইমনের হাত চেপে ধরছে। তো ইমন থতমত খেয়ে একটা ইলেকট্রিক শকের মতো খাইছে, সে বুঝতে পারেনি কি, সে এইভাবে তাকাইলো সামনে, তার কাছে মনে হলো যে অন্ধকারের মধ্যে যে বডিটা ওইটা উঠে বসলো, মানে সে বুঝতে পারতেছে যে একটা অবয়ব, মানে সে অবয়বটা মানে একটা বডির অবয়ব যেটা তার হাত চেপে ধরে রাখছে সেটা সোয়াদ থেকে উঠে বসছে, এটা বোঝা যাচ্ছে আলো আধারির মধ্যে, খুব সামান্য আলো আধারি সেটার মধ্যে বোঝা যাচ্ছে, আর ওই পাশে কিন্তু ওই যে চোখ জ্বলে উঠছে। আর একই সাথে ওই ঘরের মধ্যে মানে টেম্পারেচার হঠাৎ করে পুরো ফ্রিজিং হয়ে যাওয়া শুরু করলো, বেশ ঠান্ডা, মানে কয়েক সেকেন্ডে ড্রপ করলো। তো ইমন আসলে তখন তার ই সেন্স ধরে রাখতে পারে নাই, সে আসলে তার পুরো জিনিসটা মানে খোয়া ফেলছে, সে নার্ভাস ব্রেকডাউন হয়েছে তার, সে ধপ করে ওখানে পড়ে গেছে, মানে তার কিছু মনে নাই। তো এরপর ইমনের যখন হুশ ফিরে তখন সে দেখে যে নিচে যে ওয়ার্ডের বিছানায় সে শোয়া, এবং তার সামনে ওই যে রইস যে ছিল রইসউদ্দিন, সে তার সামনে বলা বলতেছে, স্যার স্যার ঠিক আছেন, স্যার কি হয়েছে, স্যার স্যার ঠিক আছেন আপনি? তো ইমন তখন বলল কোনো মতে যে হ্যাঁ আমি ঠিক আছি, আপনি আমাকে কোথায় পাইছেন, আমি এখানে কেন? তো তখন রইসউদ্দিন বলতেছে যে স্যার আমি তো আসছিলাম খাবার নিয়ে, খাবার নিয়ে আপনার রুমে যাই, দেখি যে আপনার রুম খোলা, কেউ নাই, তো আমি ওয়েট করলাম, ভাবলাম বাথরুমে কিনা, বলে দেখি যে ওখানে কোনো সাড়া শব্দ নাই, বাথরুম থেকে কোনো আওয়াজ আসে না, আর তখন কারেন্ট ছিল না স্যার, তো আমি হেঁটে একটু গেলাম আপনার রুমের মধ্যে, দেখি যে কোনো সাড়া শব্দ নাই, তো পরে খাবারটা ওখানে রেখে আমি হেঁটে বেরিয়েছি, বেরিয়ে নিচে আসলাম, নিচে এসে দেখি যে নিচেও তো কোনো সাড়া শব্দ নাই, এখানে যে হাবিব মিয়া আছে, হাবিব মিয়ারে বললাম যে স্যারকে দেখছো নাকি, বলে না, তো তারপর বললাম কোথায় গেল স্যার এদিক ওদিক, তো হাবিব মিয়া বললো যে দুইতলায় গেছে নাকি হাঁটতে আবার, তো এই তারপরে হাবিব মিয়াকে নিয়ে আমি দুইতলায় গেলাম, দুইতলায় যেয়ে দেখি যে আপনি যে ওখানে যে ওটিটা আছে ওইটার সামনে আপনি পড়ে আছেন। তো তখন ইমন মানে নিঃশ্বাস ছাড়লো, সে আসলে বুঝতে পারতেছে না, তো তখন বললো যে স্যার কি হয়েছিল আপনার, ইমন বলল যে না তেমন কিছু হয় নাই, আমি হয়তো মাথা ঘুরে গেছে এর জন্য ওখানে পড়ে গেছি। তো এই ইসে কিন্তু রইসউদ্দিন কিন্তু অনেক মানে অন্যরকম ভাবে চিন্তা করতেছে, সে বললো স্যার ভয়টাই পাইছেন নাকি, ইমন কোনো কথা বলল না, বলল যে আমি রুমে যাব, চলেন, কারেন্ট আসছে তখন কিন্তু লাইট জ্বলতেছে। ইমন আস্তে করে উঠে সে হাঁটা দিল তার রুমের দিকে, এবং সে সিঁড়িতে উঠে গেল, এবং দোতলা দিয়ে যখন ইমন উঠতেছে তার কাছে বেশ ভয় লাগতেছিল, যাই হোক দোতলা ক্রস করে উঠছে, তো একটু পরে দেখলো যে রইসউদ্দিন তার পিছনে পিছনে আসছে, এবং রুমে তখন ইলেকট্রিসিটি আসছে, বাতি জ্বলতেছে, তার খাবার রাখা টিফিন ক্যারিয়ার। তো রইসউদ্দিন বলল স্যার আপনি খাওয়া দাওয়া করেন, আমি বসি এটা নিয়ে যাব। তো ইমন বলতেছে এখন কয়টা বাজে, বলে স্যার 12টা বাজে, বলে এত রাত কেমনে হলো, বলে স্যার ঝড় বৃষ্টি হয়েছে, তো যেখান থেকে রান্না করাইছি ওদেরও টাইম লাগছে, তো স্যার আপনি কি আসলে মাথা ঘুরে পড়ছিলেন, মানে এখানে কিস কিছু হয়েছিল? ইমন বলে কেন বলেন তো, বলে স্যার আপনি খাওয়া দাওয়া করেন। তো ইমন তখন খাবার খাচ্ছে এবং তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে বলো, এখানে কি সমস্যাটা কি, বলে স্যার কিছু সমস্যা না, এই এই স্যার আমাদের এখানে একটু সমস্যা বলতে যে মানুষ ভয়টায় পায়। তো তখন ইমন জিজ্ঞেস করলো কিসের ভয় পায়, বলে ভয় পায় স্যার এখানে ব্যাপার আছে, এখানে জিনভূতের ব্যাপার আছে, জিনের আসর আছে, মানুষজনে যে বলছে যে এখানে রোগী এসব রাত্রে থাকে না, এই কারণে মানুষজন ভয় পায় স্যার, এই পাশে এখানে পাশে কবরস্থান ছিল, তো এর পাশে এই হাসপাতাল এটা বানাইছিল, এরপর থেকে এরকম হয়, এবং রাত্রিবেলায় যে এখানে কিন্তু কোনো গার্ড থাকতে চায় না, এই হাবিব মিয়া যে আছে সেও রাত্রিবেলায় একেবারে অফিস রুমটা বন্ধ করে তারপর থাকে, সেও ভয় পায়, আর আমি তো স্যার এখানে থাকি না, আমার বাসা কাছেই, হাবিব মিয়ারে বললে খোঁজ খবর দিয়ে নিয়ে আসে আমারে। তো বলল যে তাহলে উপরে যে ডাক্তার সাহেবরা থাকে না এটাও কি এই কারণেই, বলে স্যার অনেকটাই কারণেই, তারা তো কেউ বলে না মানে মুখ দিয়ে বলে না, বাট অনেকটাই কারণে ভয় পাইছে স্যার সবাই, এই যে আমাদের ইনচার্জ স্যারও কিন্তু ওখানে ছিল, উনিও কিন্তু স্যার ভয় পাইছিলেন, আর ওই যা আরেকজন যা আছে উনিও কিন্তু ভয় পেয়েছিলেন, তো বিভিন্ন রকম ভয়, এখন ওগুলো বলেন না আমাদের কাছে, তা আপনিও তো বলতেছেন না। তো ইমন বলে যে আচ্ছা আর বলা বলির কিছু নাই, আমি তো হয়তো এখানে থাকবো না। বলে যে কেন স্যার আপনি চলে যাবেন, বলে যে হ্যাঁ আমি চলে যাব, কালকেই চলে যাব। ইমন খাওয়া দাওয়া করে বলে যে আপনার ওই ইকে তখন ওই যে রইসউদ্দিনকে খাবার দাবারের যে দাম টাম বা যা খরচ হয় সব দিয়ে দেয়, বলে যে আপনার এটা দিয়ে দিচ্ছি কারণ আমি থাকবো না, আমার কাছে ভালো লাগতেছে না এই জায়গাটা। বলে সে রাতের বেলা এই ইমন কিন্তু খুব একটা প্র্যাকটিসিং মানুষ না, কিন্তু তারপরও তিনি ওই দিন দোয়া দরুদ পড়ে ঘুমান এবং দরজা জানালা বন্ধ করে দোয়া দরুদ পড়ে ঘুমান এবং সে ভয়ের একটা স্বপ্ন দেখেন, খুব ভয়ের স্বপ্ন দেখেন যে একটা বয়স্ক মহিলা তাকে ডাকতেছে, দাঁত বের করে এরকম মুখের দাঁতগুলো বের করে করে এরকম তাকে হাসতেছে আর ডাকতেছে এবং তার দাঁতগুলো বেশ অন্যরকম, মনে হচ্ছে জর্দা বা কিছু খেলে যেরকম কালো হয়ে যায় সেরকম ডাকতেছে এবং তার চোখের মণিগুলো মনে হচ্ছে জ্বলতেছে সাদাটে টাইপের। তো এটা ইমন স্বপ্ন দেখছে, দুঃস্বপ্ন দেখছে রাতে। তো সে দোয়া দরুদ পড়ে ঘুমাইছিল, সকালে উঠে সে মোটামুটি তার জিনিসপত্র গুছায় ফেলে। আর ইমন একটু মানে নিজের ডিসিশনে অটল ছিল এরকম মানুষ, তো সে যখন ডিসিশন নিয়ে ফেলছে সেখানে থাকবে না, তার কাছে এমনিও আর ভালো লাগে না এখানকার এক্সপিরিয়েন্স, রাতের এক্সপিরিয়েন্স কিছুই ভালো লাগে নি। সে সকালে উঠেই ইনচার্জ সাহেবকে বলে, নিচে রেডি হয়ে বসে বলে যে স্যার আমি থাকতে পারতেছি না, আমাকে চলে যেতে হবে এখান থেকে। তো তিনি বলেন যে মানে কি ব্যাপার, হঠাৎ করে আসলেন, কালকে চলে যাবেন আপনি, এটা তো কোনো অফিসিয়াল ইস্যুর মধ্যে পড়ে না। বলে স্যার যেটাই হোক আপনি যেভাবে লেখেন জিনিসটা লেখেন, কোনো অসুবিধা নাই, আমার পারিবারিক কিছু সমস্যা আছে, আমি থাকতে পারতেছি না, আই এম সরি। এই বলে ইমন বের হয়ে আসে। তো মানে সেই যে ইনচার্জ ছিলেন তিনি হাঁ করে তাকায় আছেন, তার মুখে কথা নাই। তো রইসুদ্দিনকে দেখে তিনি বলেন যে রইসুদ্দিন আমি কিছু জিনিস এখানে এক্সপিরিয়েন্স করছিলাম, আপনার কথাটা ঠিক, যেই জায়গাতে কিছু উল্টাপাল্টা জিনিস আছে, এটা সত্যি কথা, এটা আমি ফিল করছি। যাই হোক ভালো থাকবেন, আমি আসি। বলেই মন ওখান থেকে রওনা দেয় এবং সেইভাবে দাঁড়ায় থাকে অনেকক্ষণ, টেম্পো পেয়ে যায়, টেম্পোতে করে চলে আসে, ব্যাক করে ওখানে বাস নিয়ে সে ঢাকায় ব্যাক করে আসে এক সময়। যাই হোক, তো ইমন ঢাকা আসার পর নাকি সে এরকম স্বপ্ন কয়েকদিন কন্টিনিউসলি দেখতে এবং তার মাকে বলার পরে তার মা বাবাকে সে বলছিল, তার মা বাবার মধ্যে তার মা খুব এই ব্যাপারে সচেতন ছিলেন এবং তিনি তাদের এখানকার যে মসজিদের যে হুজুর তাকে নিয়ে আসছিলেন, বাসায় এনে তাকে ঝাড়াইছেন। তো সেই ইমাম সাহেব ইমনকে পরামর্শ দেয় প্র্যাকটিসিং হল নামাজ কালাম পড়ার এবং তিনি তাকে ঝেড়ে দিয়ে যান। ইমন আস্তে ধীরে নাকি কিছু মাত্রায় প্র্যাকটিস শুরু করে, মানে নামাজ কালাম পড়া শুরু করে এবং আস্তে আস্তে সেই জিনিসগুলো মানে স্বপ্ন দেখাটা তার বন্ধ হয়ে যায়। আর এরপরে সে বিদেশে চলে যায় পড়ার জন্য, উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য, এবং সেখানে গিয়ে পরবর্তী দেশে তার এই মেডিকেল জীবন আরো শাইন করে এবং প্রতিষ্ঠিত হয়। তো যাই হোক, এই ছিল ইমনের স্টোরি। ইমন তার ছদ্মনাম, ডক্টর এইচ শেয়ার করেছেন আমাদের কাছে এবং আমি আপনাদের কাছে শেয়ার করলাম আমার মতো করে, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এখন চলে যাব আরো একটা ঘটনায়। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ফরিদ আহমেদ মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিং থেকে। আর তিনি অতীতে আমাদের সাথে কিন্তু ঘটনা শেয়ার করেছেন, তিনি তাদের গ্রামের বেশ কয়েকটি ঘটনা শেয়ার করেছিলেন এবং আমার কাছে বেশ ভালো লেগেছিল। তিনি আবারও আরেকটি ঘটনা শেয়ার করেছেন তাদের গ্রামের, তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটি শেয়ার করি। তো এই ঘটনাটি ঘটেছিল ফরিদ আহমেদের চাচার সাথে, গ্রামের চাচা, দুঃসম্পর্কের গ্রামের চাচা, এবং সেই চাচা পেশায় ছিলেন একজন কৃষিজীবী। কৃষিজীবী, তার জমি জমা ছিল, তিনি চাষাবাদ করতেন এবং বেশ ভালোভাবেই তার দিন কেটে যেত, শৌখিন টাইপের মানুষ, মাছ ধরতেন। ফরিদ আহমেদের গ্রামের বাড়িতে একটা ব্যাপার ছিল যে সেখানে কিন্তু বেশ খালবিল আছে, তিনি যেখানকার মানুষ সেখানে অনেক খালবিল। তো এই খালবিল থাকার কারণে অনেক মানুষই তাদের কৃষিকাজ থাকার পরও শখে মাছ শিকার করেন। তো ফরিদের এই সাদাত চাচা, তিনিও এই শখটা তার খুব বেশি ছিল এবং তিনি সবচেয়ে বেশি পছন্দ করতেন তাদের ওইখানে যে ধান ক্ষেত ছিল, সেই ধানের, ধান কাটার একটা মৌসুম আছে, তিনি লিখেছেন স্পেসিফিক একটা ধানের জাত, এটা কেটে ফেলা হয় সিজনে এবং তখন বৃষ্টির পানিতে ভরে যায় জায়গাটা, মাঠটা, এবং ভরে গেলে সেইখানে কই মাছ হয়, অনেক কই মাছ আসে। তো এই কই মাছ নাকি শিকার করতে খুব পছন্দ করতেন তার সেই শাহাদাত চাচা। তো তিনি একদিন এরকম বিকেলে বাসায় এসছেন কাজকর্ম করে এবং বিকেল থেকে আকাশ ঘুর ঘুর করতেছে, বেশ মেঘ ডাকতেছে। তো তিনি বুঝলেন যে আজকে বেশ ঝড় বৃষ্টি হবে এবং ঝড় বৃষ্টি হলেই কিন্তু মাছ চলে আসে এবং আরো অনেক কিছু হয়। তার বাসার সামনে দিয়ে যে ছোট রাস্তা আছে সেটা দিয়ে নাকি কই মাছ কান দিয়ে হেঁটে হেঁটে চলে যায় ওই পাশে, তো এগুলো পারলেই তিনি ধরবেন। তো তিনি খুব মানে সন্ধ্যা থেকে পরিকল্পনা করতেন যে ঝড় বৃষ্টি হলে তিনি বেরোবেন মাছ ধরবেন, এরকম চিন্তা ভাবনা। তো ঠিকই সন্ধ্যার পরে আস্তে ধীরে শুরু হলো ঝড় বৃষ্টি, বেশ ঝড় বৃষ্টি, তুমুল ঝড়, এবং বেশ যখন কড়কড় শব্দে বাজ পড়তেছে এবং তুমুল বর্ষণ হচ্ছে তখন তো বেরোনো যায় না। তো সাহাদাত সাহেব তখন ঘরে বসে অপেক্ষা করছেন যে কখন এই তুমুল বর্ষণটা ছাড়বে। তিনি জানালা খুলে বারবার দেখতেছেন এবং দেখতেছেন কড়কড় শব্দে বাজ পড়তেছে, দূরে বজ্রপাত যে পড়ছে দূরের সেই বিস্তীর্ণ জায়গায়। তো বেশ খানিকক্ষণ যাওয়ার পর এক সময় দেখা গেল রাত প্রায় দশটার দিকে মোটামুটি এই ছেড়ে গেছে, এই তুমুল বর্ষণটা ছেড়ে গেছে এবং তখন বেশ কড়কড় মানে বাজ পড়তেছে, গুড়গুড় করতেছে আকাশ, এরকম একটা অবস্থা। তো বৃষ্টি যখন একদম কমে গেছে সাহাদাত সাহেব চিন্তা করলেন তিনি এখন বেরোবেন। তো তার স্ত্রী না করলেন তাকে, এই রাত্রেবেলা কি দরকার পড়ছে, এগারোটা বেজে গেছে এখন, তোমার কি দরকার পড়ছে মাছ ধরতে যাওয়ার। তিনি বলে আরে না না, ওই খেতে গেলেই পাবো। তো ওই ক্ষেত কিন্তু ওনারই, ওখান থেকে তারা ধান কেটে নিছে কদিন আগে, তো পানি জমে যায়, তিনি জানেন যেখানে পানি জমছে আর ওইখানে তিনি জানেন যে কই মাছ পাওয়া যাবেই। তো তিনি বাসা থেকে সেই তার হাড়ি, তার একটা পোলো দিয়ে ধরতেন, সেই পোলো ইত্যাদি নিয়ে তিনি বেরিয়েছেন। এবং পোলো মানে যেটা তিনি মুরগি টুরগি আটকায় রাখে সেই পোলো, এগুলো নিয়ে বেরিয়েছেন তিনি। এবং তিনি রাস্তায় নজর রেখে রেখে যাচ্ছেন, কারণ তিনি জানেন এই যে মেঘের যে ভারী ডাকটা গুড় 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 করে উঠে, এটাতেই নাকি কই মাছ উঠে আসে। তো তিনি রাস্তায় চোখ রাখতেছেন যে মাছ পান কিনা। এরকম দেখতে দেখতে তিনি কিন্তু আসলেই দেখলেন যে মেঘের ডাকের সাথে সাথে কয়েকটা এরকম কই মাছ কান দিয়ে যাচ্ছে রাস্তার উপর দিয়ে, মানে হালকা পানি সেখানে। তো তিনি তাড়াতাড়ি যে ওইখানে তার ওই পোলো রেখে তাড়াতাড়ি থাবা দিয়ে ধরলেন, ধরে ফেললেন, ধরে ফেলে তার যে হাড়ি হাড়িতে রাখলেন, রেখে দেখলেন এরকম কয়েকটা তিনি ধরছেন আর এখানে নাই। তো হাঁটা ধরলেন, আবার হাঁটতে হাঁটতে তিনি একেবারে কর্নারে চলে আসলেন, সেখানে তার ওই যে ফসলের ক্ষেতটা ডান দিকে, মোটামুটি বেশ বড়ই ক্ষেত। এবং এই ক্ষেতের পাশে একটা আইল আছে, আইলের পাশে অন্য মানুষের ক্ষেত, এবং সেই ক্ষেতের পাশে বড় একটা গাছ। এখানে গাছটা দিনের বেলাও মানুষ একটু মাড়ায় কম, মানে ওই গাছটা কিন্তু ভয় পায় মানুষ, কারণ গাছটা এমন ভাবে ই হয়ে থাকে, এবং তেঁতুল গাছ তো মানুষজন ওখানে যেতে যায় না আর কি। তার গাছটাকে কেউ ওই যে তার যার ফসলের ওখানে ক্ষেত, সেও ওই পাশে একটু গোল করে তার মানে ফসলের ক্ষেতটা নিয়েছে, ওই জায়গাটা ধরে নাই। মানে গ্রামে এই ধরনের বিশ্বাস আছে যে ওইরকম পুরান গাছ যেগুলোর মধ্যে তারা বিশ্বাস করে যে অন্য কিছু আছে, তো সেসব গাছ তারা মাড়ায় না, মানে কাটে না বা ওটা ধরে না, কারণ অনেক রকম ক্ষতি হয় তারা মনে করে আর কি। তো তিনি দেখতেছেন যে তার ক্ষেতের পাশে ওই যে আইল, আইলের পাশে পাশের মানুষের ক্ষেত, এবং ওই বাঁ পাশে হইল সেই বড় তেঁতুল গাছটা। তো বৃষ্টি তো এখন হালকা হালকা পড়তেছে টিপ 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 টিপ। তিনি যে দেখলেন যে তার ওই যে কাটা ধানের যেটা ক্ষেত ওটা পানি জমে গেছে, বেশ পানি জমে গেছে। তো তিনি বুঝলেন যে মাছ পাবেনই, তার এটা মোটামুটি একটা কনফিডেন্স আছে। তো তিনি তার এই হাড়িটাকে রাখলেন পাড়ে, তাকায় দেখলেন কেউ নাই আশেপাশে, পুরো ফাঁকা ধুধু, এবং আকাশে যে মাঝে মাঝে যে বজ্রপাত চমকাচ্ছে, যে গুড়গুড় করতেছে, আলো হচ্ছে মেঘগুলা, সেটাতে আলোকিত হয়ে যাচ্ছে চারিদিক। এবং সাহাদাত সাহেব খুব মজা পাইতেন এরকম এরকম সিচুয়েশনে মাছ ধরতে, তার কাছে খুবই আনন্দ লাগত, কারণ তিনি খাল বিল অঞ্চলে মানুষ। তো তিনি নেমে গেলেন পানিতে, তো পানিতে নেমেই দেখতেছেন বেশ ঠান্ডা, মানে পানি বেশ ঠান্ডা এবং পা একদম ভিতরে চলে গেছে, খালি পায়ে নামছেন। আবার একটু ভয় পেলেন যে এরকম চোরা কাটা টাটা থাকলে পায়ের মধ্যে লাগলে তো অবস্থা খারাপ। যাই হোক, তারপরও তো তিনি লুঙ্গিটা কাছায় নিয়ে তার হাতে পোলো নিয়ে তিনি সামনে যাচ্ছেন, আর সাথে করে উনি একটা টর্চ লাইট আনছেন মেরে দেখার জন্য, যে ওই পোলো মেরে তারপর লাইট মেরে দেখেন মাছের একটা তিনি আন্দাজ বুঝেন যে এই জায়গায় মাছ থাকতে পারে। মানে ওনারা ওইখানে ধরতে ধরতে খুব এক্সপার্ট হয়ে গেছেন। তো এরকম হেঁটে হেঁটে যাচ্ছেন বারবার আস্তে আস্তে পানির মধ্যে দিয়ে, আর শরীরটা মানে জমে যাচ্ছে ঠান্ডায়, মানে বেশ ঠান্ডা লাগতেছে, কারণ এই ঠান্ডা পানি পানির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন যে, এবং ওই কাটা ধানের গাছগুলো রয়েছে সেটার মধ্যে দিয়ে যাচ্ছেন। আস্তে আস্তে এক জায়গায় তিনি বুঝলেন যে এই জায়গায় মনে হয় বেশ খানিকটা আলোড়ন আছে। তিনি ফট করে ওনার সেই পোলো ওখানে মেরে দিলেন, মেরে দিয়ে তিনি ওখানে পোলো মানে মাটিতে লাগাই দিতে হয় আর কি, মাটিতে লাগাই দিয়ে তিনি তার টর্চ লাইট বের করতেছেন, কোমরের কাছে পেঁচায় রাখছিলেন, তো ওইটা বের করতেছেন ওখানে মারবেন আর কি। তো এই সময় হঠাৎ তিনি একটা শব্দ পেলেন, কেমন জানি একটা শব্দ, মানে অনেকটা খড়ঘর টাইপের একটা শব্দ। তাকায় দেখতেছেন তার থেকে কয়েক হাত দূরে মানে পাড়ে, তিনি তো খেতে নেমে গেছেন, ক্ষেতটা তো একটু জলাভূমির মতো হয়ে গেছে তখন পানি জমে, পাড়ের মধ্যে একটা বাগডাস, বাগডাস বা মেছো বাঘ যেটারে বলে, এটা দাঁড়ায় আছে এবং ওর চোখগুলো জ্বলতেছে, অন্ধকারে চোখ জ্বলতেই পারে এটা স্বাভাবিক। তো তিনি চিন্তা করলেন যে মেছো বাঘ এখানে আসছে কেন, ওকে মাছ খাইতে আসছে নাকি, হতে পারে। তো তিনি ওখান থেকে এরকম শব্দ করলেন হস হস সরায় দেওয়ার জন্য, তো শব্দ সরতেছে না। তখন তিনি তার ওই যে ফ্ল্যাশ লাইটটা বের করে জ্বালাইতে গেলেন, ফ্ল্যাশ লাইটে তিনি সুইচ চাপ দিয়েছেন, লাইট জ্বলে না। তো তার খুব রাগ উঠে গেল যে আরে ব্যাটারি নতুন ভরা কেন জ্বলছে। তিনি বাড়ি দিলেন হাতের মধ্যে দুইবার, দুইবার হাতের মধ্যে বাড়ি দিয়েও দেখলেন জ্বলতেছে না। তো তিনি তখন ওই মানে বিরক্ত হয়ে গেছেন, তিনি লাইটের পিছন দিকে খুলে ব্যাটারি বের করে আবার ঢুকাইছেন, ঢুকাই দেখে পানিও তেমন ঢুকে নাই কিছু, ওই দু একটু হালকা ভিজা আর কি। তিনি আবার ওটা লাগায় আবার মারলেন, দেখেন জ্বলে না। তো তিনি এরকম যখন লাইট জ্বলে না তিনি খুব নার্ভাস হয়ে গেছেন অন্ধকারের মধ্যে, মানে সামনে বাগডাসটা দাঁড়ায় আছে বেশ একটু দূরে। তো তিনি একবার তখন এটা ভয় পাচ্ছে না কেন, সাধারণ দেখলে ভয় পেয়ে চলে যায়, তো ভয় পাচ্ছে না যেহেতু, আবার যদি আচর টাচর দিয়ে দেয় তারা এসে কত একটা সমস্যা, বা কামড় একটা দিয়ে দিলে তো সমস্যা। তো তিনি আবার তাকালেন, এখন দেখতেছেন যে বাগডাসটা নাই ওখানে, মানে পুরা ফাঁকা, পুরা খাঁকা করতেছে, এটা কোন ফাঁকে চলে গেছে তিনি লাইট নিয়ে করার সময় তিনি বুঝতে পারেন নাই। তো তিনি একটু মানে কনফিউজড হয়ে গেলেন ব্যাপারটা কি। তারপর চিন্তা করলেন যে মাস্ক বের করতে হবে, তো তিনি লাইট তো কাজ করতেছে না, তো লাইটটাকে আবার তিনি রেখে দিলেন তার লুঙ্গির এখানে, যে গামছা পেঁচাই দিলেন ওটার মধ্যে, তারপর তিনি তার পোলোর মধ্যে হাত ঢুকাই দিলেন, হাত দিয়ে হাতাচ্ছেন, আবার এখানে একটু ভয় আছে এবং সব ঢোড়া সাপ টাপ থাকে ভিতরে, হাত দিয়ে এরকম এরকম করতেছেন। তো তার হাতে হঠাৎ করে মাছ বাঁচছে তার, তো তিনি মাছ উঠাইলেন, এরকম লাফালাফ লাফাইতেছে মাছ, এরকম ই করতেছে, বুঝলেন যে কই মাছ, বড় সাইজের কই মাছ, তিনি ধরেই বুঝতে পারছেন। তো তিনি এরকম করে হাতটা বের করে আনছেন তার ওই পোলোর মুখ দিয়ে, বের করে তাকায় দেখছেন নড়তেছে এরকম করে, কাঁপতেছে, কই মাছ তো অনেক ই হয় তো, মানে খুব লাফালাফি করে এরকম। তো তিনি হাতে ধরে রেখে বুঝতেছেন এবং এই যে কাটা কাটা লাগতেছে হাতের মধ্যে, বেশ বড় মাছ, বেশ বড়, এরকম ধান খেতে এত বড় কই পাওয়া বেশ কঠিন জিনিস, এটা খাল বিলে পাওয়া যেতে পারে, ধান খেতে ঢুকছে খাল বিল থেকেই আসছে পানিতে, অথবা যে কান দিয়ে ই করে উঠছে ওখান থেকে আসছে এরকম করে। তো তিনি চিন্তা করেন বাহ পাইছি তো। তো তিনি এই মাছটাকে নিয়ে রাখতে গেছেন তার ওই যে পাতিল, পাতিলের কাছে, তো পাতিলের কাছে যখন তিনি রাখতে গেছেন দেখতেছেন একটা বিড়াল, মানে কালো রঙের একটা বিড়াল, বেশ বড় সাইজ, অনেকটা কুকুরের মতো সাইজ, এটা তার ওই পাতিল থেকে বেশ খানিকটা দূরে এসে এরকম তাকায় আছে তার দিকে। তো তিনি খুব বিরক্ত হয়ে গেলেন, তিনি চিন্তা করলেন তার এই মাছ নিয়ে না যায় বিড়াল, মানে তিনি কিন্তু বিড়ালই ভাবছেন যে বিড়াল মাছ নিয়ে না যায়। তো তিনি রাগের চোটে হেই হেই পড়তে করতে সামনে আসলেন, তো তার এই হেই ফেপে এই বিড়াল আর সরতেছে না। তো তিনি করলেন কি, ওই মাছটাকে হাড়ির মধ্যে রেখে দিলেন, মাছটাকে হাড়ির মধ্যে রাখলেন, রেখে তিনি বিড়ালটাকে হাত দিয়ে এরকম সরাইতে গেলেন। তো তিনি যখন হাত দিয়ে এরকম করছে মনে হয় বিড়ালটা এক লাফ দিয়ে ছুটে পড়লো দূরে, যে ওরে হোস হোস করা শুরু করলো তার সামনে, লেজ টেজ কেমন ফুলাই দিয়ে এরকম করতেছে, বেশ মানে মনে হচ্ছে ফস করে তাকে এরকম ই করবে এরকম লাগতেছে। তো তিনি তাড়াতাড়ি খুঁজতেছেন তার ওই পোলোর সাথে একটা ছোট এরকম বাঁশের কঞ্চি ছিল সেটা নিয়ে আসছিল, তো তিনি কঞ্চি নিয়ে তাড়াতাড়ি দৌড়ায় গেলেন ওইটাকে, মানে ওই পানির মধ্যে দিয়ে কোনো মতো দৌড়ায় গেলেন যে ওইটাকে উনি বাড়ি দিবেন, টাস করে মারছেন। তো মারার পর ওইটা স্প্রিং এর মতো একটা লাভ দিল ওখান থেকে, মানে লাগে নাই, একটা স্প্রিং এর মতো লাভ দিয়ে দূরে যেয়ে পড়লো ভস করে, মনে হলো যে পানির মধ্যে পড়লো। তো বিড়াল কিন্তু পানি পছন্দ করে না, তিনি জানেন, তিনি বলেন এই হচ্ছে আরেক কাজ, কি ব্যাপার এটা, তার এক পেড়া দিতেছে আমারে, মনে হলো যে পানির মধ্যে পড়লো কিন্তু কিছু নাই, পানির মধ্যে যে পড়ছে ভস করে আর কিচ্ছু পাইতেছে না উনি। তো উনি একটু এদিক ওদিকে তাকাতে তো ধুত্তর বিড়াল, তিনি ওই লাঠিটা নিয়ে তিনি হেঁটে আবার ওই পোলোর কাছে আসলেন, এসে তিনি আবার হাত দিচ্ছেন। এই সময় তিনি দেখলেন তার যে এই যে এই ক্ষেতটা, ক্ষেতের এক কর্নারে বেশ খানিকটা দূরে, ওই যে বিড়াল যেখানে মানে লাভ দিয়ে পড়ছে তার থেকে বেশ খানিকটা দূরে, ওই অ্যাঙ্গেল বরাবরই এইটার একদম কর্নারে কিন্তু ওই তেঁতুল গাছটা পড়ে, মানে একদম অ্যালাইনমেন্টে। ওইখানে তিনি দেখলেন যে মনে হলো যে একটা মহিলা দাঁড়ায় আছে ওই ক্ষেতের মধ্যেই, এবং মহিলাটার মাথার মধ্যে কাপড় দেওয়া, এরকম ঘুমটা দেওয়া টাইপের এরকম দেওয়া, মনে হচ্ছে বেশ মানে বয়স্ক টাইপের এক মহিলা এরকম দাঁড়ায় আছে এরকম, কারণ বয়স্ক মনে হচ্ছে একটা কুজা টাইপের এরকম। তিনি চিন্তা করলেন এটা আবার কে, তিনি চিন্তা করলেন এই এখান থেকে বলছে কে, কি চাও এখানে, কি ব্যাপার। তো তখন তিনি দেখলেন ওই মহিলা একটা শব্দ করলো, কেমন জানি একটা ভয়ঙ্কর শব্দ গলার ভিতর থেকে খ্যার খেরা, যেটা স্বাভাবিক মানুষের পক্ষে করা সম্ভব না। তারপর মহিলাটা দৌড় দিল তার দিকে ওখান থেকে, তিনি অবাক হয়ে দেখলেন যে তার সাথে দূরত্ব ছিল প্রায় 20 ফিটের মতো মনে হয়, ওই মহিলার এক একটা পা মনে হয় 3 ফিট 4 ফিট, মানে নর্মাল মানুষের পায়ের যতটুকু ডিস্টেন্সে ক্রস করে ততটুকু না, তার থেকে বেশি ক্রস করে তার দিকে চলে আসতেছে খুব দ্রুত, খুব দ্রুত, তার তিনি যেখানে দাঁড়াচ্ছেন সেইখানে খুব দ্রুত চলে আসতেছে। তো তিনি ভয় পেয়ে গেলেন, কারণ তার চেহারা টেহারা কিছু দেখা যাচ্ছে না কিন্তু মহিলার, মানে অন্ধকার পুরা ঘুমটার এখানে, তিনি ভয় পেয়ে যে তিনি মানে দোয়া পড়ে মানে তওবা পড়তে পড়তে ওখান থেকে মানে পোলো টোলো ফেলে ঝেড়ে দৌড় দিলেন, কারণ তিনি বুঝতে পারছেন এটা খারাপ জিনিস, গ্রামে প্রচলিত আছে যেরকম মাছ ধরতে গেলে এরকম দেখা যায়। তিনি মানে দোয়া পড়ে দৌড়াইতেছেন, মানে দোয়া পড়ছেন রিফ্লেক্স, উনি দোয়া পড়ে নর্মালি উনি এরকম দোয়া দৌড় খুব একটা পড়ার মানুষ না, কিন্তু উনি পড়ছেন ওই দিন সাধাত উনি দৌড় দিচ্ছেন। দৌড় দিয়ে ক্ষেতের মধ্যে দেখে আর খুব একটা দৌড়াতে পারে না, মনে হলো যে তার পিঠের মধ্যে কেউ একটা খামচি মারলো এরকম হাত দিয়ে, এবং খামচিতে মনে হয় চিড়ে গেছে, তিনি বুঝতে পারছেন জ্বলে উঠছে তার পিঠটা মনে ছিঁড়ে দিচ্ছে এরকম। তিনি লাভ দিয়ে যে পড়ছেন যে ক্ষেতের কর্নারে, করে ওঠে তিনি রাস্তায় উঠে গেছেন, রাস্তায় উঠে ছেড়ে দৌড়াইছেন, দৌড়াইতে দৌড়াইতে তিনি বাসায় চলে আসছেন। বাসায় এসে তিনি চিৎকার করে বলতেছেন যে পিসাচ ধরছে আমার পিসাচ। তো বাসা থেকে তার স্ত্রী বেরিয়েছে, বের হয়ে বলতেছে যে কি হয়েছে, বলে যে আমার পিচাসে পাইছে, পিচাসে। তো যাই হোক, গ্রামে ওখানে পিসাচকে পিচাস বলে, পিচাস পিসেচ পিচেস এরকম বলে আর কি। তো নিয়ে তাকে তাড়াতাড়ি তার স্ত্রী দেখলো যে তার পিঠের মধ্যে এরকম, তিনি এরকম গেঞ্জি পরা ছিলেন, তো পিঠের খালি জায়গাটার মধ্যে মনে হলো যে একদম তিনটা এরকম বড় বড় আঁচড়ের মতো এরকম, ওগুলো ছিঁড়ে গেছে, রক্ত বেরোচ্ছে এরকম। যাই হোক, তাকে রাতের বেলা ওই তাদের গ্রামের ট্রিটমেন্ট যা যা দেয়ার দিয়ে দেওয়া হলো, মলম লাগায় সেই, কিন্তু দেখা গেল যে তার জ্বর আসছে, রাতে অনেক জ্বর আসছে, প্রচন্ড জ্বর আসছে, এবং তিনি দুঃস্বপ্নে কাতরাইতেছিলেন। তো পরের দিন যেহেতু তার তিনি বলতে পারছেন পিচাস আসছে, তার স্ত্রী খবর দিলেন তাদের ওখানে মানুষকে, এবং তারা ওই একজন গিয়ে মসজিদ থেকে হুজুরকে নিয়ে আসলেন। তো হুজুর এসে দেখে বলল যে রাতের বেলায় মাছ ধরাধরি কেন করে ইত্যাদি ইত্যাদি, যেটা নাকি বলেনি আর কি ওনারা, যেটা নিষেধ করেন আর কি। যাই হোক, দোয়া দরুদ পড়ে তাকে রুকাইয়া করলেন, রুকাইয়া করে ঝাড়লেন, ঝেড়ে বললেন যে ওই যে বিড়াল ছিল, ওই বিড়ালটাই খারাপ জিনিস, ওখানে আসছিল ফিসাদ, এবং উনি ওই বিড়ালকে মারতে গেছেন দেখেই তার দিকে আসছে, আর ওই জায়গাটা এমনিও ভালো না, কারণ হুজুরও চিনতেন জায়গাটা, বসে ওই যে ওই তেঁতুল গাছের ওই জায়গাটা এমনি খারাপ, ওখানে যাওয়া উচিত না। তো এই ছিল সেই আমাদের ফরিদ সাহেবের শাহাদাত চাচার স্টোরি, যেটা শেয়ার করলাম আমি আমার মতো করে। আর গ্রামে কিন্তু অবশ্যই এই ধরনের ব্যাপার স্যাপারের সম্মুখীন মানুষ হন আপনারা, যারা হয়তো মনে করবেন যারা এই জিনিসটার সাথে অভ্যস্ত না, গ্রামের এই লাইফস্টাইলের সাথে, তারা কিন্তু এই জিনিসটা বুঝবেন না। যারা মাছ ধরেন তারা অনেক রকমের ঘটনা এরকম সম্মুখীন হন, এবং তারা কিন্তু এইসব জিনিস সব শেয়ার করেন না, কিছু কিছু করেন, কিছু করেন না। তো আমি কিন্তু ঘটনাটা বেশ এনজয় করছি, ফরিদ আহমেদের এই ঘটনাটা আমার কাছে বেশ ভালো লাগছে। তো এখন চলে যাব তৃতীয় ঘটনায়। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মোস্তফা চৌধুরী ময়মনসিং থেকে, এবং মোস্তফা চৌধুরী অতীত আমাদের সাথে বেশ অনেকগুলো ঘটনা শেয়ার করেছেন। তো আজকে তার আরো একটি ঘটনা আমি শেয়ার করছি আমার মতো করে। ঘটনাটি মোস্তফা শুনেছিলেন তার বন্ধু জাকিরের কাছ থেকে, এবং তার জাকিরের নানা বাড়িতে এই ঘটনাটি ঘটে, জাকিরের নানি এক্সপিরিয়েন্স করেন। তো চলে যাচ্ছে সেই ঘটনায়। জাকির যিনি ছিলেন তাদের বাড়িতে, মানে তার নানা বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল, অনুষ্ঠান হচ্ছিল মানে তাদের আত্মীয় স্বজন সবাই এসেছিল সেখানে বেড়াতে। তো বাসার মধ্যে বেশ একটা উৎসব মুখর পরিবেশ, এবং তখন হালকা হালকা ঠান্ডা পড়েছে, পিঠা খাওয়ার সময়। তো বাসার মধ্যে বিভিন্ন রকম রান্না বাড়া হচ্ছে, রাত জেগে মানুষ রান্না করছে, তো পিঠার আয়োজন হলো। তো যারা গ্রামে এই পিঠার আয়োজন দেখেছেন তারা জানেন যে গ্রামে যেটা হয় যে পিঠা যখন তৈরি হয় অনেকগুলো মহিলারা একসাথে বসে বিভিন্ন রকম কাজ করতে থাকেন। কেউ দেখা যাচ্ছে যে ওই চালের গুঁড়ো মাখছেন, সেটাকে কাই তৈরি করছেন, কেউ সেটা দিয়ে ডো তৈরি করছেন, মানে এরকম বিভিন্ন কাজ হতে থাকে, কেউ রস জাল দিচ্ছেন। তো এরকমই চলছিল, সন্ধ্যার পর থেকে বেশ আয়োজন চলছিল, এবং এগুলোকে সব তত্ত্বাবধান করছিলেন জাকিরের নানি যিনি ছিলেন। তিনি মোটামুটি যেহেতু মুরব্বী মানুষ, দেখাশোনা করতেছেন, সবাইকে বলছেন এটা ওটা করতে। তিনি খুব ক্লান্ত হয়ে গেলেন, কারণ তিনি চিন্তা করলেন যে তার আসলে একার পক্ষে সবকিছু করা সম্ভব হবে না। তো তিনি তাদের একজন মেয়েকে পাঠিয়ে দিলেন বাসা থেকে, তাদের ওই তার বোন থাকতো কাছাকাছি, বেশ দূরে না, এই দেখা যাচ্ছে গ্রামের ডিস্টেন্সটা তো এরকম, অনেক সময় দেখা যাচ্ছে যে রাস্তা দিয়ে গেলেও যতটুকু দূর ক্ষেত পার হয়ে হেঁটে গেল ওর কাছে পড়ে, মানে ক্ষেতের মাঝখানে শর্টকাটে আসা যায়। তো তিনি তার বোনকে ডেকে পাঠালেন, সে নানির বোন, আরেক নানি, তাকে বলে পাঠালেন আসতে, এসে যাতে তাকে হেল্প করে, কারণ তিনি পারতেছেন না। তো সেই মেয়েটা চলে গেল আরো দুইটা মেয়েকে নিয়ে, এবং তারাও শর্টকাট পথে গিয়ে সেই নানিকে খবর দিলেন এবং বললেন আসতে। তো নানি এসে পড়লেন, মানে জাকিরের যিনি নানি ছিলেন তার সাথে ওই তার বোন চলে আসলেন ওই তিনটা মেয়ের সাথে। আসার পর তো নানি একটু হাঁপ ছেড়ে বাঁচলেন যে তার কাজ কমছে, এই নানি একটু তত্ত্বাবধান করবেন সবকিছু একসাথে। তো দুজন মিলেই সবকিছু দেখাশোনা শুরু করলেন, এবং রাত তো গভীর হচ্ছে আস্তে আস্তে, যারা এরকম কাজ করতেছিল অন্যান্য মেয়েরা তারা চলে যাচ্ছে। তো এই দুইজন বয়স্ক মানুষ তারাই রয়ে গেলেন এই চুলার কাছে কাজ করতে করতে। তো এক পর্যায়ে সেখানে দুই রকমের পিঠার আয়োজন ছিল, একটা ছিল তেলের পিঠা, একটা চিতই পিঠা। তো তেলের পিঠা যত যা বানানো ছিল বা ওই যে পুলি পিঠা টাইপের, এগুলো তাদের আয়োজন শেষ করে ফেলছেন, রান্না করে সব রাখছেন। তো রাখার পর তখন জাকিরের নানি যিনি ছিলেন তিনি তার বোনকে বললেন যে তিনি কতগুলো পিঠা দিলেন তাকে, তাকে পিঠা দিয়ে এরকম ইসের মধ্যে মানে পোটলা বেঁধে বললেন আচ্ছা বুবু তাহলে আজকে তাহলে তুমি যাও, এখন না তুমি থেকে যাবা, এখানে থেকেও যেতে পারো। বলছে না না আমার বাড়ির যেতে হবে। তো বলছে তুমি কি যেতে পারবা এখান থেকে? বলে যে হ্যাঁ আমি এখান থেকে চলে যাবো, ক্ষেতের মধ্যে চলে যাবো, অসুবিধা হবে না। আর তো বলছে যে তুমি পিঠাগুলো নিয়ে যাও তাহলে। বলছে পিঠা নিয়ে যাবো দরকার কি? বলে যে না না নিয়ে যাও, তুমি নিয়ে যাও। কয় আবার রাস্তার মধ্যে কি হয় না হয়, কি হয় না হয় মানে কয় কে ভূত পেতনি না ধরে পিঠা নিয়ে গেলে পরে হাসতেছে। বলে আরে না কিচ্ছু হবে না তুমি যাও, অসুবিধা নেই, আমি আর চিত ওই পিঠা আছে ওই তো রস বানায় রাখছে, আমি সুতরাং ছাঁচে ভাজবো, অসুবিধা নেই। তো ওই তখন সেই আরেকজন যে নানি ছিলেন ওর গ্রামের মানুষের সাহস কিন্তু অনেক বেশি, তারা কিন্তু এত ওই যে একটু বললেন আর কি অতিপ্রাকৃত কিছুর ভয়, বাট তিনি কিন্তু যাবেন ওই ক্ষেতের মধ্যে দিয়ে যাবেন। যাই হোক তিনি বিদায় নিয়ে বোনের কাছ থেকে হাঁটা ধরলেন। তো তার কাজ হচ্ছে যে তার বাসার মাছ থেকে ওই যে বের হয়ে তাদের বাসার পেছন দিক দিয়ে বের হয়ে ওই রাস্তা আছে মানে ক্ষেত আছে, ক্ষেতের মাঝখান দিয়ে আইল ধরে হাঁটতে হাঁটতে তিনি এরকম দুই তিনটা আইল হেঁটে এরকম বাঁক নিতে নিতে তার বাড়ির ভিটাতে পৌঁছে যাবেন। তিনি এরকম করে রওনা দিলেন, আকাশে হালকা চাঁদের আলো ছিল। তো এখানে জাকিরের নানি দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ দেখলেন তার বোনের যাওয়া, দেখলেন যে হেঁটে হেঁটে যাচ্ছে হাতে পোটলা নিয়ে যাচ্ছে। তো তিনি বোনকে বিদায় দিয়ে তিনি আসলেন, তার কাছে মনে হচ্ছিল যদি কাউকে পেতেন বাড়ির কোন ছেলেকে, কারণ ছেলে তো কাউকে পাচ্ছেন না তিনি আশেপাশে এগোয় দেওয়ার জন্য। তো তিনি চিন্তা করলেন আচ্ছা থাক এখন গেছে যাক ও পৌঁছাবে অসুবিধা নেই। তো তিনি চলে আসলেন তার কিচেনে, এসে তিনি তার ওই পিঠাগুলোকে আলাদা করে রাখছেন সাইডে, আর তারপর তিনি বসলেন তার চিতই পিঠার মানে কাজ নিয়ে। তো চিতই পিঠা এরকম করে কি এরকম গোলানো থাকে আপনারা জানেন, এরকম করে মানে লিকুইড মতো অবস্থা থাকে ছাঁচে রেখে চিতই তৈরি করা হয়। তো তার যে রান্নাঘর গ্রামের সেটা হচ্ছে মাটির ঘর, মাটির রান্নাঘর, উপরে এরকম ইসের মতো দেওয়া, ছৌনের মতো দেওয়া, আর এখানে জালনা আছে বড় চুলার পাশে একটা জালনা আছে, জালনা দিয়ে সব ধোঁয়া টোয়া বেরোয় যাওয়ার জন্য। আর গ্রামের এই রান্নাঘরের জানালার মধ্যে কোন কিন্তু গ্রিল বা কিছু থাকে না, এটার মধ্যে দুইটা পাল্লা আছে, পাল্লাগুলো বাইরের দিকে খুলে। তো তিনি করলেন কি ওই রান্নাঘরের পাশে বসে গরম লাগতেছিল একটু তার মানে এতক্ষণ এই চুলা জ্বলতেছে লাকড়ি বারবার ঢুকাচ্ছেন এর জন্য তিনি ওই জালনা দুটো খুলে দিলেন। তো খুলে দেওয়ার পর দেখলেন যে বেশ সুন্দর চাঁদ চাঁদের আলো দেখা যাচ্ছে, চাঁদের আলো হালকা পিছনে বাঁশের কতগুলো গাছ ছিল ওগুলো নড়তেছে এবং একটু ঠান্ডা হয়ে গেল ভিতরে। তো তিনি তাড়াতাড়ি ওই আবার ওই লাকড়ি গুজে দিলেন, ভিতরে পাটখড়ি দিলেন, ফু দিলেন, চুলাকে আরো তাঁতাইলেন এবং তারপর তিনি তার ওই ছাঁচ এবং ওই তার ওই জিনিসগুলো তৈরি করলেন যে এখন তিনি দিবেন আর কি। দিয়ে বসছেন, বসে তিনি ছাঁচ চড়াইছেন, তার ছাঁচ গরম হওয়ার পর তিনি ই দিচ্ছেন সেখানে তার ওই যে পিঠার যে মন্ডগুলো সেটা দিতেছেন এটার ভিতরে। তো একটু পর চিতই পিঠা তৈরি হওয়া শুরু হলো চালের এবং সুন্দর করে আতপ চাল দিয়ে বানানো এবং সেটা একটা ঘ্রাণ ছুটলো, সুন্দর সুঘ্রাণ ছুটছে, ওটা যখন লেগে লেগে আসে নিচে একটা ঘ্রাণ উঠে। তো তিনি সেই চিতই পিঠাগুলো যখন হচ্ছে তিনি নামায় রেখে রেখে পাশে রাখতেছেন একটা ওনার এখানে ট্রে আছে ওটার মধ্যে এবং এগুলো শেষ হলে তিনি রসে ভিজাই দিবেন। তো অনেকগুলো রাখছেন, এর মধ্যে তার কাছে হঠাৎ করে মনে হলো যে তার জানালার বাইরে নড়াচড়ার শব্দ, তার রান্নাঘরে কিন্তু এই চুলার আগুন ছাড়া একটা হারিকেন চলতেছে, হারিকেনের আলো বাড়ায় দেওয়া সেটাতে। তো তিনি চিন্তা করলেন এখানে নড়াচড়া করে কি, এখানে কি শিয়াল টিয়াল আসছে নাকি, কারণ তার মুরগির খোয়ার আছে পাশে মানে মুরগির ঘর আছে কাছে। তো একটু তিনি চিন্তা করলেন ঘটনা কি। তো তিনি আবার দেখলেন যে ওখানে নড়াচড়ার শব্দ হইতেছে। তো তিনি একা মানুষ, তো বয়স্ক মানুষ একা রাতের বেলা, তো তিনি চিন্তা করলেন যে এটা ঘটনা কি, এ পাশে যদি শিয়াল আসার সমস্যা মুরগির ঘর ভেঙে নিয়ে যাবে। তো তিনি আস্তে করে ওখান থেকে তার একটা চেলা কাঠ বের করলেন যেটার মধ্যে আগুন লাগানো আছে, চুলার ওখান থেকে চেলা কাঠ বের করলেন, বের করে তিনি ওইটা নিয়ে বাইরে এলেন, বের হয়ে হেঁটে হেঁটে আসছেন পিছন দিকে। তো দেখতেছেন যে কিছু নাই, তো তিনি বলছেন হেস হেস ওইরকম নাড়াচাড়া দিয়ে অনেকক্ষণ দেখলেন কিছু নাই। তো তিনি আগুনের কিছু দেখলেন না কিন্তু তার কাছে মনে হইল ঝোপের ওখানে নড়াচড়া আছে। তো তিনি আবার ফেরত আসলেন, এসে তিনি ওই চুলার মধ্যে আবার সেই চেলা কাঠ ঢুকায় বসে তিনি আবার ওই ছাঁচের মধ্যে দিচ্ছেন আর কি, আস্তে আস্তে করে দিচ্ছেন চিতই পিঠা। তো দিচ্ছেন অনেকক্ষণ মগ্ন, তো হঠাৎ করে তিনি খেয়াল করলেন মনে হল জালনার কাছে তিনি কাউকে দেখছেন। তিনি ফট করে মুখ দিলেন, দেখলেন কেউ নাই, পুরো জালনাটা মানে মানে খালি, কিন্তু তার কাছে মনে হলো একটু কাকে দাঁড়ানো দেখছেন তিনি, মানে চোখের কোনা দিয়ে তার মনে হচ্ছে কেউ দাঁড়াই ছিল। একটু থতমত খাইছেন তিনি। আবার তিনি মানে কাজে মন দিতে দিয়ে আবার তার মনে হলো আবার তাকালেন, এইবার তিনি একটু মানে একটা ধাক্কার মতো খেলেন, তার সারা শরীর একেবারে জমে গেল, মনে হলো যে একটা তিনি মানে গুজবাম্প হয়ে গেছে তার। তাকায় তিনি দেখতেছেন যে জানলার মধ্যে তার বোন দাঁড়ায় আছেন, ওই যে যিনি চলে গেছিলেন বোন দাঁড়ায় আছে ওখানে, এবং তার পেছন দিকে চাঁদের আলো পড়ছে, মুখটা ভালো মতো বোঝা যাচ্ছে না, তো ওখানে দাঁড়ায় মনে হচ্ছে যে এখানে একটু হাসি হাসি মুখ তার বোনের। তো তিনি তখন একটু নর্মাল হওয়ার চেষ্টা করলেন যে বোন আবার আসতে হাসি হাসে, তুমি স্যার অবু তুমি যাওনি কি ব্যাপার, বললে তুই তো আমার ই দিলি না, তুই তো আমাকে চিতই পিঠা দিলি না, বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন। বলে চিতই পিঠা দিলাম না মানে, তুমি তো বলোনি, আমি তো বলছি বানাবো, তুমি তো আর থাকলে না, তুমি তো চলে গেলে, বলে দে আমাকে চিতই পিঠা দে। তো তিনি বলে আচ্ছা তুমি আসো জানলা দিয়ে কেন, সামনে আসো, আসে নিয়ে যাও, আসে আমি বানাই কতগুলো, তুমি নিয়ে যাও প্রথমে। তো তখন আর কোনো কথা বলতেছে না, দেখতেছে যে ও বোন আর কোনো কথা বলতেছে না, নিঃশ্বাস ছাড়তেছে। আর তিনি তাকায় দেখতেছেন যে তার এই যে পিঠার দিকে চকচক ভাবে তাকায় আছে, চকচক চোখে, মানে তার এই যে বানায় স্ট্যাক করে রাখা পিঠার দিকে। তো তার একটু অস্বস্তি লাগলো যে তার বোন তো এরকম না, একটু পর দেখলেন যে তার বোনের চেহারাটা কেমন জানি একদম রাগি রাগি হয়ে গেল। বলে তুই আমার পিঠে দিবি না, বলে তুমি সামনে দিয়ে এসে নিয়ে যাও, এখান থেকে তুমি জানলা দিয়ে কি পিঠা দিব তোমাকে, তুমি আসো আরই এরম করতেছো কেন। তখন দেখলেন যে তার বোন জানলা দিয়ে হাত ঢুকাই দিলেন একটা, তিনি হাতটা দেখে তার কাছে মানে একদম গা কেমন জানি কেঁপে উঠলো, কারণ তার বোনের হাতটা দেখতেন তিনি একদম শীর্ণ এবং হাতের নখগুলা চোখা চোখা কেমন মানে এরকম চোখা চোখা হাতের নখগুলা, যেটা স্বাভাবিক কোন মানুষের না, তার বোনেরটা তো অবশ্যই না। তিনি দেখছেন তার বোনে এই এটার হাত দেখে মনে হচ্ছে কোন পাখির ক্লর মতো, হাত দিয়ে এরকম করে থাবা দিয়ে তার ট্রেট থেকে এক গাদা পিঠা উঠায় নিলেন, এবং মুখটা কেমন দাঁত করমড় করে তাকে এরকম চোখ চক চক করতেছে তার দিকে। তো তিনি বুঝে গেলেন যে এটা তো তার বোন না, তিনি ভয় পেয়ে গেলেন, প্রচন্ড ভয় পেয়েছেন, এবং তিনি সাথে সাথে ওই চেলা কাঠের আগুন সহ বের করে একদম বাইরে জানলার দিকে এরকম খুললেন ওইটাকে মানে তাড়ানোর জন্য, ভাগ এখান থেকে, ভাগ এখান থেকে তিনি বলছেন। তখন দেখলেন যে একটা পাখি যেরকম শব্দ করে, মানে নিশাচর পাখি ক্র্যাক করে এরকম একটা শব্দ হলো, ডাক দিয়ে মানে ডাক দিয়ে মানে গলার ভেতর থেকে এরকম ক্যাঁ করে ডাক দিয়ে বললো ওখান থেকে সরে গেল কি ঝাপটা দিয়ে। তারপর তিনি এক সেকেন্ড পর দেখলেন যে ডানা মেলে আকাশে কি যেন উড়ে যাচ্ছে, এরকম বড় একটা এরকম পাখির মতো, ভাদুড়ের মতো ডানা মেলে চাঁদের আলো দেখলেন উঠতে উঠতে একদিকে চলে গেল। তো তিনি খুবই মানে ভয় পেয়েছেন, তিনি সাথে সাথে তার ওই জানলার কাঠের জানলা ছিল ওটা লাগাই দিয়ে তিনি দৌড় দিয়ে ঘরে আসছেন মানে ইসের থেকে, এবং বাসায় এসে তিনি তাড়াতাড়ি চিৎকার শুরু করলেন, জাকিরের নানাকে ডাকা শুরু করলেন। তো জাকিরের নানা তিনি ঘুমাইছিলেন, ঘুমাই গেছিলেন প্রায়, তো তিনি লাভ দিয়ে উঠছেন, তারও বয়স হয়েছে, তিনি উঠে এসে তা দেখলেন তার স্ত্রী ভয় পেয়েছে, কাঁপতেছে, তিনি বললেন কি হয়েছে, তিনি বললেন যে এরকম এরকম কথা আসলে পিচাস আসছিল জানলা দিয়ে বুবুর চেহারা ধরে। তো তিনি শুনে একটু ই হলেন, তা তাড়াতাড়ি আবার কিচেনে গেলেন, তাদের যা পিঠা টিঠা ছিল সেগুলো নিয়ে আসলেন, এবং সব নিয়ে আসার পরে তারা খেয়াল করলেন যে তাদের মনে হলো যে তাদের যে পিঠার যে ইটা বানা রাখছিলেন মন্ডটা আর কি লিকুইড যেটা দিয়ে করবেন, সেটা যিনি কেমন একটা কালার ধারণ করছে, মানে ওইটার আর স্বাভাবিক যে কালারটা থাকে ওরকম নাই। তো তাড়াতাড়ি ওইটা নিয়ে আর তারাই করলেন না, বুঝলেন যে ওইটার মধ্যে নজর পড়ছে পিছাচার, ওইটা দিয়ে আর তারা কিছু করবেন না, যে পিঠাগুলো হয়েছিল ওগুলো নিয়ে তারা চলে আসেন ওখান থেকে চুলা টুলা নিভাই দিয়ে। তো ওই রাতের মতো তারা ব্যাক করে আসেন ঘরে। তো জাকিরের নানি নাকি রাতের বেলা প্রচন্ড ভয় পাইছিলেন, এবং তাদের কাছে মনে হয়েছিল মানে জাকিরের নানারও মনে হয়েছে তাদের ঘরের আশপাশ দিয়ে কিছু একটা ঘুরতেছে, এবং মনে হচ্ছে যে কেউ কিছু বলে, ফিস ফিস করে বলে, আর তাদের ওই যে টিনের ঘর ছিল টিনের ঘরের চাষপাশ দিয়ে ঘুরে। তো জাকিরের নানাও খুব ভয় পেয়েছে, কেন তার বাসার ভর্তি মেহমান, তার মেয়ে এবং মেয়ের জামাই বাচ্চারা আছে, তিনি খুব ভয় পেয়েছেন, কারণ তিনি যে জোরে হাক মারবেন সেটাও তিনি সাহস পেতেছিলেন না। তার মনে হইতেছিল যে তিনি আর তার স্ত্রী যেখানে শুয়ে আছেন বিছানায়, সেখানে টিনের ওই পাশে কেউ এসে নখ দিয়ে আচড় কাটতেছে এবং কিছু বলতেছে ফিস ফিস করে। তো তিনি তাড়াতাড়ি নিজে ওই টিনের পাশে শুয়ে স্ত্রীকে এই পাশে দিচ্ছেন যাতে মানে সবকিছু সেফ থাকে, এবং দোয়া পড়ছিলেন রাতের বেলা বসে বসে। একসময় ফজরের আজান হয়েছে, রাত পার হয়েছে, তিনি দেখলেন যে দিনের বেলা তার স্ত্রী বেশ জ্বর আসছে। তিনি সবাইরে বললেন যে তার মেয়েদেরকে যে তোমার মা এরকম ভয় পেয়েছে রাত্রে এসে। তো তিনি নিজে বাসার থেকে বের হয়ে গেলেন খবর নিতে যে দেখলেন যে ওই যে বুবু, তিনি বাসায় পৌঁছেছিলেন তিনি, কিন্তু তার নাকি একটা বাতাস লাগছিল বাসায় আসার সময়, বাতাস লাগছিল, ওই বাতাসে নাকি প্রচন্ড জ্বর আসছে তার গায়ের উপর দিয়ে একটা গরম বাতাস লেগে গেছে, এবং এটাতে নাকি তার খুব জ্বর আসছে, তিনি জ্বরে আক্রান্ত, আর এই হচ্ছে অবস্থা। তো তিনি খোঁজ খবর নিলেন আর কি তার স্ত্রীর বড় বোনের আর কি। তো দেখলেন যে মানে অল্প বড় আর কি, দু এক বছরের বড় ছিল জাকিরের নানি, ওই নানি। তো যাই হোক, খোঁজ খবর নিলেন এবং তিনি তারপরে ওই হুজুরকে বললেন, বলার পরে ওই দুইজন বয়স্ক মহিলা যারা ছিলেন তাদেরকে ঝাড়া হইল, ঝাড়া হইল, দোয়া পড়ে ফু দেওয়া হইল এবং পড়া পানি দেওয়া হইল এবং তাদেরকে হুজুর বললেন যে ওনাদের উপরে আসলে যে খারাপ জিনিসের নজর পড়ছে, ওই যে ওনার বাতাস লাগছে না, ওই বাতাসটাই ছিল ওই খারাপ জিনিসটা এবং ওইটা ওই পাশ থেকে এসে পরে ওনাকে ধরছে, যে পিঠার ই পাইছে এখানে এসে ওনার সাথেই করছে। তো হুজুর দোয়া দরুদ পড়লো, বললো যে রাতের বেলা এরকম যদি আপনারা এরকম রান্না বাড়া করেন কিচেনের মধ্যে অবশ্যই বেশি মানুষ রাখবেন, আলো রাখবেন, আগুন রাখবেন, এরকম ভাবে হবে না। আর রাতে কেন কোনো খাবার দাবার নিয়ে এরকম মাঠঘাট দিয়ে হেঁটে যাওয়া ঠিক না, খেদের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া ঠিক না, এটা খুবই খারাপ জিনিস। তো যাই হোক, পরবর্তীতে জাকিরের নানি এবং তার ওই বড় নানি দুজনই সুস্থ হয়ে গেছিলেন। এই হচ্ছে একটা ঘটনা যেটা মোস্তফা চৌধুরী শেয়ার করলো আমার কাছে ময়মনসিং থেকে। তো এই ছিল সেই তিনটা ঘটনা, যে তিনটা ঘটনার কথা আপনাদেরকে বলেছি যে প্রথমে শুরুর সময় সেই তিনটা ঘটনা শেয়ার করে ফেললাম। এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, যাবার আগে রিকোয়েস্ট করে যাব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুত উড়িতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। এই ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন ইউনাইটেড স্টেটস এর জর্জিয়া থেকে আশিক। আশিক তার বসের কাছ থেকে একটি ঘটনা শুনেছেন এবং সেটা তিনি কালেক্ট করেছেন এবং তিনি রিকোয়েস্ট করেছেন আমাকে সেটি আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করতে। তা আমি চলে যাচ্ছি আশিকের ঘটনায়। আশিকের বসের নাম হচ্ছে জোল অকুট এবং তিনি বেশ হাসিখুশি একজন মানুষ, বেশ আড্ডাবাজ, প্রাণবন্ত, গল্প গুজব করেন এবং এই ভৌতিক ব্যাপারে বেশ আগ্রহ। আশিকের সাথে প্রায় তার এই নিয়ে গল্প গুজব হয় এবং তাদের অফিসের বাইরে যে রাস্তাটা গেছে সেটা একটা সরু গলি আর কি, মূল রাস্তা থেকে এসে সরু গলি ঢুকেছে ওইখানে। তো ওইখানে দুজন মাঝে মাঝে বেরোয় দাঁড়ায় আড্ডা দেন এবং তখন তার বস তাকে দেখান যে বিভিন্ন জায়গা আর কি, যে জায়গাগুলো বেশ হন্টেড ইত্যাদি ইত্যাদি। তো ছোটখাটো ঘটনা আশিককে বলেন। তা আশিক বলতেছে তার বসকে যে আমাকে একটা ঘটনা দেন, আমি এটা শেয়ার করব আমার এক ভাইয়ের কাছে, উনি বাংলাদেশে থাকেন এবং এরকম তার একটা শো আছে এরকম অদ্ভুতুলে। তো তখন জো তাকে বলে যে আমি তোমাকে আমার দাদার ঘটনা বলি, এটা বরং মোর ইন্টারেস্টিং। তো তখন আশিক সেটা শুনে এবং সেটাই শেয়ার করেছে। সে মিস্টার জোয়ের দাদারা ছিল নেভাদার অধিবাসী, নেভাদা স্টেটের অধিবাসী এবং ওখান থেকেই তিনি তার পড়াশোনা শেষ করেন, সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর তিনি ডিগ্রি নেন। তারপর চাকরি বাকরির অ্যাপ্লাই করতেছিলেন, তো এক জায়গায় তিনি চাকরি পান, একটা কোম্পানিতে চাকরি পান। সেই কোম্পানি একটা হাউজিং স্টেট কোম্পানি, তারা হাউজিং ডেভেলপমেন্ট করে। তো সেখানে তিনি ইন্টারভিউ দেন, তার চাকরি হয়ে যায়। তো চাকরি হওয়ার পর তার বস তাকে বলে যে তোমার কিন্তু পোস্টিং হবে আমাদের এই জায়গায়, তাকে দেখায় দেয়। এটা ফিফটিজ এর ঘটনা, মানে ফিফটিজ এর শেষের দিকের ঘটনা। তো একটা জায়গা দেখায়, ওই জায়গাটা হচ্ছে মরুভূমির ভেতর একটা জায়গায়, নেভাদা রিসর্টের ওইখানে। ওই সেখানে ওই কোম্পানি হাউজিং তৈরি করবে, বিভিন্ন রকমের মানে হাউজিং স্টেট, মানে থাকার জন্য জায়গা, কমিউনিটিস। তো তারা তিনি তাকে দেখান, ম্যাপগুলো দেখান। তো জোয়ের দাদা দেখে বলেন যে ওকে ঠিক আছে, বলে কিন্তু তোমাকে ওখানে থাকতে হবে, ফ্যাসিলিটিস খুব কম ওখানে বিল্ড হচ্ছে, আমাদের একটা অঞ্চল বিল্ড হয়ে গেছে, তারা দেখান এই জায়গাটা বিল্ড হয়ে গেছে। তো এইখানেই মোটামুটি আমাদের এখানে যারা ক্রুজ ইঞ্জিনিয়ার তারা থাকতেছে, আর এই জায়গাটা ইউজ হচ্ছে আমাদের এখানে বেজ হিসাবে, সেই জায়গাতে তাদের যত জিনিসপত্র রাখা হচ্ছে আর কাজ চলতেছে পরবর্তীগুলা। তো প্রতিদিন তোমাকে রুম গিয়ে দেখতে হবে এই সেই। তো তিনি রাজি হয়ে যান, জোয়ের যে দাদা থাকেন তিনি বলেন যে আখে ঠিক আছে। তো তিনি মোটামুটি তাদের সাথে সাইন আপ করে সুন্দর করে বাড়ি থেকে তার বাবার গাড়ি নিয়ে, মানে জোয়ের দাদার বাবার যে গাড়ি ছিল সেটা নিয়ে তিনি বের হন, কারণ তার বাবাকে বলেন যে আমাকে যাইতে হবে, ওখানে তো মানে কিছু নাই। তো তার বাবার দুইটা গাড়ি ছিল, তখনকার আমলে দুইটা গাড়ি থাকা বেশ বড় ব্যাপার। তো তার বাবার মোটামুটি ভালোই অবস্থা ছিল, তিনি ছিলেন ব্যবসায়ী মানুষ। তো তিনি বলেন যে ঠিক আছে আমার গাড়ি নিয়ে যাবা, ওয়ান পিসে যেন এটা ব্যাক করে, আর তুমি যখন গাড়ি কিনবা এই গাড়ি আমাকে ফেরত দিয়ে দিবা। তো জোয়ের দাদা বলে আচ্ছা ঠিক আছে। তো তিনি এরকম নির্ধারিত দিনে বের হয়ে যান, তাকে বলছিল রিপোর্টিং এর টাইম। তো তিনি ওখান থেকে বের হয়েছেন, যাচ্ছেন। তো তাদের বাসা থেকে মোটামুটি বেশ দূরে, বেশ প্রায় কয়েকশো মাইল দূরে আর কি। তো ড্রাইভ করে যাচ্ছেন, সেই রাস্তা এটা মরুভূমির মধ্যে দিয়ে একদম চলে গেছে, মনে হচ্ছে ফিতার মতো, দুই পাশে ডিজার্ট ডিজার্ট, দূরে পাহাড় চকচক করতেছে। তিনি রওনা হচ্ছেন দিনের বেলা, সূর্য তেতে উঠতেছে, একদম গরম হয়ে যাচ্ছে, আর তখনকার তো এইসব ফেসিলিটিস ছিল না, এসি ইত্যাদি ছিল না গাড়িতে, তো বেশ গরম, মানে শুষ্ক বাতাস এসে বারবার বাড়ি মারতেছে। তো তিনি দেখতেছেন আর ভাবতেছেন যে দাদা যে এখানে মানুষজন কিভাবে থাকবে, মরুভূমিতে হাউজিং করতেছে, এইটা কিভাবে এটা মানে টিকবে, আর মানে মানুষ কিভাবে সার্ভাইভ করবে এখানে, এখানে তো পুরো বেশ কঠিন অবস্থা হবে ওয়েদার আর ইসের যে অবস্থা। যাক ওগুলো ভাবতে ভাবতে এক সময় তিনি প্রায় ওরকম 5-6 ঘন্টা পরে যে পৌঁছান তাদের কাজের ওইখানে, সে দেখেন মোটামুটি ভালোই কর্মযোগ্য একটা সুন্দর ফেন্স টেন্স করে ঢেকে ফেলছে চারিপাশে ফাঁকা জায়গাটা, এবং সেই জায়গায় তখন অলরেডি মানে যে দুপুর গড়ায় গেছে দেখে বালি উঠতেছে এবং টাম্বল উইড উড়ে যাচ্ছে দিক থেকে। টাম্বল উইড হচ্ছে যে সচর খড়ের মতো, এগুলো জড়ো হয়ে একটা বলের মতো হয়ে যায়, সেগুলো উড়ে উড়ে যায় দিক থেকে ওদিকে। তাদের এই যে হাউজিং এর যে জায়গাটা ওইটা মোটামুটি রেস্ট্রিক্টেড, ওইখানে ই দেওয়া ফেন্স দেওয়া, তো ওখানে আর কাউকে ঢোকার উপায় নেই। তো ঢুকে গেছেন তিনি গাড়ি নিয়ে, যাওয়ার পর ওখানে কথা বললেন যে আমি আসছি এখানে, তো তাকে নিয়ে গেল তাদের লোক, নিয়ে যে তার কোয়ার্টার দেখা দিল, তো দেখলো যে ওই যে তাদের যে বিল্ডিং গুলো তৈরি করতেছে ওই জায়গারই একটা জায়গায় একটা অংশে তাদের এখানে থাকার ব্যবস্থা। তো তিনি দেখলেন যে তাকে একটা ছোট্ট কোয়ার্টার দেওয়া হয়েছে এখানে, একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট টাইপের আর কি, ছোট্ট এরকম। তো তিনি সেখানে গাড়ি পার্ক করে ভিতরে গেলেন, দেখলেন খুব সময় সুন্দর পরিবেশ ঘরের মধ্যে, যদিও ওয়েদারটা শুষ্ক ড্রাইড এবং বেশ গরম, মানে এটা মানে যখন রোদ লাগে পুড়ে যাওয়ার মতো একটা অবস্থা। তো তিনি বের হয়ে এসে সেই তার ওখানে যে আরেকজন মানুষ যাকে ওখানে যে ডিউটি করতেছে তাকে জিজ্ঞেস করলেন যে রাতের বেলা কিভাবে কি এখানে, বলতেছে রাতের বেলা থাকবেন কোনো ব্যাপার না, জাস্ট রাতে খুব একটা বেরোনোর সিস্টেম নাই, আমরা এখানে অ্যালাউ করি না খুব একটা, এখানে গার্ড আছে ওখানে, তো আপনি তার কাছে রিপোর্ট করে বেরিতে পারবেন, আর আশেপাশে তো অনেক মাইলের মধ্যে কিছু নাই। তো জয়ের দাদা তার খুব শখ ছিল ওই ঘোরাফেরা করার আর কি একটু, তো সে তখন জিজ্ঞেস করে লোকটাকে যে আমি যদি এখানে ঘুরতে চাই, বলে আই উডন্ট প্রেফার, আমি তোমাকে প্রেফার করবো না ঘুরতে যাওয়া, বিকজ দেখো আমাদের এখানে রাস্তা, তো বেরোয় হাঁটতে হাঁটতে সামনে এসে দেখাইলো যে এই যে রাস্তাটা এটা যে ঢুকছে এই দেখো এই রাস্তার উপর কিন্তু বালি এসে যেতেছে অলরেডি, আর ওই দিকে দেখো সামনে আর কিচ্ছু নাই, আমাদের এই সেটেলমেন্ট গুলো হয়েছে, তবে আমাদের কিছু এখানে ই জায়গা আছে যেগুলো নাকি আমরা অলরেডি ক্লিন আপ করছি, জায়গাটা লেভেল আপ করছি, ওই জায়গাতে কাজ হবে, ওই জায়গাগুলো দেখলে দেখতে পারো, এখনই যাইলে দেখতে পারো সন্ধ্যার আগে গিয়ে। তো জয়ের দাদা লোকটাকে বলে থ্যাংক ইউ, বাট আই নিড টু গেট সাম গ্রোসারিজ, হ্যাঁ আমার গ্রোসারিজ দরকার, আমার গাড়িতে তেল শেষ হয়ে গেছে প্রায়, তেল নেওয়া দরকার, এইগুলো আমি কোথায় পাবো। তো লোকটা বলে যে হ্যাঁ এই যে এখানে ই আছে গ্যাস স্টেশন আছে, সেটা হচ্ছে এখান থেকে বেরোয় যদি তুমি এত মাইল একটা ডিস্টেন্স বলে দেয় যেদিকে গিয়ে ওই লেফটের রাস্তাটা ধরে চলে যাও, ওইখানে সামনে গেলে একটা গ্যাস স্টেশন আছে, বাট যদি তুমি যেতে চাও ওইটা কিন্তু সন্ধ্যা 7টার পরে আর তুমি ওইটার অ্যাক্টিভ পাবা না, কারণ ওইখানকার যে নিয়ারেস্ট টাউন ওইখান থেকে মানুষজন 7টা 8টার পরে এখানে আসে না, সো তুমি যদি চাও তাহলে ইউ বেটার গেট গোয়িং, এখনই যে কাজটা করে আসো। তো জোহর দাদা ও লোকটাকে থ্যাংক ইউ দিয়ে বলে কি আমার সাথে যাবা নাকি, লোকটা বলে যে নো নো থ্যাংক ইউ, আমার আরো কাজ আছে এখানে গোসাইতে হবে, তো বলে লোকটা তার কাছে বিদায় নেয়। তারপরে তোমার অ্যাপার্টমেন্টের চাবি নিছো নাকি, বলে হ্যাঁ, তো নিয়ে তো জোহর দাদা চাবি পকেটে ভরে সে যায় আবার গাড়িতে উঠে, তাহলে গ্রোসারি আনতে হবে কাজ, নাহলে তো সে এখানে কেমনে কি রাত্রে খেতে হবে, এখানে তো খাবার দাবার কেউ দেওয়া যাবে না তাকে। যাই হোক সে তাড়াতাড়ি গাড়ি নিয়ে আবার বের হয়, বের হয়ে দেখে যে আসলেই ওই যে তাদের ফেন্সের সামনে যখন সে এখানে গাড়ি নিয়ে আসছিল তখন ওইখানে একজন ছিল, এখন দুইজন গার্ড বসে গেছে, মানে রাতের বেলা আর মানুষকে ঢুকতে দিবে না এখানে। তো সে বলে তাকে ওখান থেকে পাস দেওয়া হয়েছে, সে পাস দেখায়, দেখায় বলে যে আমি যাচ্ছি গ্রোসারিতে, তো সিকিউরিটির লোকটাও তাকে বলে যে ইউ বেটার হারি কাম ব্যাক সুন, ইট এইন্ট ফান আউট দেয়ার অ্যাট নাইট। তো সে বলে আচ্ছা, মানে বলতেছে যে রাতের বেলা এই জায়গাটা মানে মজার না, এক্সপিরিয়েন্স ভালো না, তাড়াতাড়ি আসো। তো জোয়ের দাদা তাড়াতাড়ি সে বের হয়ে যায় ওখান থেকে, মোটামুটি স্পিড আপ করেই সেই সময়কার গাড়িতে যতটুকু স্পিড সেফলি তোলা যায় ওরকম খুব ফাস্ট ভাবে চালা যায়, সে দেখতেছে তার তেলের কাটাও নেমে যাচ্ছে। তো এই ঢোকার আগে এখন তিনি খেয়াল করতেছেন আশেপাশের লোকেশনগুলো, আসার সময় বিরক্ত হয়ে গেছিলেন তখন খুব ডিটেইলসে খেয়াল করতে পারেন নাই, লাস্টের দিকে তিনি চরম বিরক্ত ছিলেন, মনে হচ্ছিল যে রাস্তা শেষ হয় না কেন, এরকম মনে হচ্ছিল। এখন তিনি দেখতেছেন যে মোটামুটি বেশ মরুভূমি এরকম চলে গেছে, দূরে পাহাড় এবং কয়েক জায়গায় বাঘ নিয়ে গেছে, একেবারেই মানে ডিফারেন্ট, মানে তিনি যেই অঞ্চলে থাকেন সেটার থেকে একটু বেশ ডিফারেন্টই। যাই চলতে চলতে সেই রাস্তার যে বাঁদিকে তাকে যেতে বলছিল চলে আসলো, তিনি একটা রোড অ্যাটলাস রাখছেন তার কাছে, তখন তো রোড অ্যাটলাস ধরে চলতে হতো মানুষের, তো রোড অ্যাটলাস রাখছেন, তারপরে তিনি বুঝলেন যে এই বাঘটাই নিতে বলছে, তো বাঘ নিয়ে তিনি ঢুকে গেলেন। তো এখানে যে ঢুকছেন রাস্তাটা অনেকটাই দেখা গেল যে প্রথম দিকে বেশ ই মানে ওই যে ভাঙা বালির মতো ই পড়া, ছোট ছোট পাথর পড়তেছে, কটকট করতেছে, টায়ারের তলে পটপট করতেছে। তারপর ভয় পাচ্ছেন তিনি যে হঠাৎ করে ফ্ল্যাট টায়ার হলে যেন সমস্যা, আর তেলের কাটাও খুব নেমে গেছে। যাই হোক, তিনি মোড় নিতে 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 যখন নাকি একটা রাস্তা পেলেন সোজা, ওইটা মোটামুটি সুন্দর আবার পাকা হয়ে গেছে, এই জায়গাটা এতটুকু ছিল এরকম অনেকটা ডার্ট রোড টাইপের। তো ওই রাস্তায় উঠলেন, উঠে যখন একটু সামনে গেছেন তখনই দেখতেছেন হাতের বাঁদিকে একটা বাড়ি, মানে কালো রঙের কাঠের বাড়ি দাঁড়ায় আছে। এটা মোটামুটি মনে হচ্ছে বেশ পুরনো, জানালাগুলো এবং দরজাগুলো মনে মুখ বদ্ধান করে তাকায় আছে, যদিও বন্ধ সব। কেমন জানি একটা অশুভ ভাব আছে বাড়িটার মধ্যে, কালো কুচকুচে রঙের বাড়ি। তো তিনি দেখলেন, তিনি চিন্তা করলেন এখানে আবার কেউ থাকে নাকি, কিন্তু মনে হচ্ছে না যে এটা একদম অ্যাবান্ডেন্ড এরকম মনে হচ্ছে না। এটা চিন্তা করতে করতে তিনি অলরেডি পার হয়ে গেলেন বাড়িটা, এবং বাড়ি পার হওয়ার পরই দেখলেন যে অনেকগুলো কাক দাঁড় কাকের মতো উড়ে আসছে সেদিক দিয়ে, মানে এক ঝাঁক মানে পাঁচ সাতটা। তো এরকম কাক সাধারণত দেখা যায় না এইসব অঞ্চলে, ফট করে এরকম দাঁড় কাক এতগুলো, তাও পাঁচ সাতটা দাঁড় কাক তার গাড়ির উপর দিয়ে সাঁড়া করে উড়ে চলে গেল সব। তো যাই হোক, তিনি জানেন তার পরিবারে তার মা খুব ধর্মভীরু, তো তিনি তার মা সবসময় বলতো যে দাঁড় কাক মানে পড়লেই তাকে ক্রস আঁকতে বলতো। তো এই লাড়কাক জিনিসটাকে তার মা পছন্দ করতো না, বললো দেখলে ক্রস আঁকতে বলতো। তো তিনিও নিজের মতোই মায়ের ইনস্ট্রাকশন ফলো করেই চললেন। তো এক সময় গিয়ে দেখলেন যে হ্যাঁ, হাতের বাঁ পাশে একটা এরকম গ্যাস স্টেশন আছে, এবং তখন তো সূর্য একদম পড়ে গেছে, ঢলে পড়ছে, একদম লালচে একটা আলো রেখে গেছে এদিকে। দেখলেন যে ভেতরে আলো জ্বলতেছে, মানে যে আছে, তো তখনও তিনি বুঝলেন যে ভেতরে আলো জ্বলতেছে। তাড়াতাড়ি গাড়িটাকে তিনি ওই বিশেষ পাম্পের মধ্যে দাঁড়া করায় দিলেন, দাঁড়া করায়। তো ওইখানে কিন্তু তখন ফুল সার্ভিস পাম্প ছিল, মানে নিজে নিতে হতো না, ওরাই ফুল সার্ভিস ভরে দিত। তো তিনি দৌড় দিয়ে গেলেন ভিতরে, তো গিয়ে দেখেন যে একজন বেশ বয়স্ক লোক, ষাটোর্ধ বয়স, তিনি ওখানে কাউন্টারের পিছিয়ে দাঁড়ায় আছেন, চশমার ফাঁক দিয়ে তাকে দেখতেছেন, মানে কোনো কথা নেই, জাস্ট তাকায় আছেন। তো তিনি ওই লোকটার দিকে তাকায় জাস্ট বলেন হাইডং বলে, তিনি তাড়াতাড়ি হেঁটে গেলেন, গিয়ে তার ওখানকার তাদের যে ওখানে ফ্রিজার ছিল সেখান থেকে যত ফ্রোজেন খাবার ছিল সেগুলো ঢুকালেন, ক্যান ফুড নিলেন, ইত্যাদি ইত্যাদি নিলেন, আরো টুকিটাকি জিনিস ব্যাস্কেটে ভরে নিয়ে আসলেন সামনে। আসার পর লোকটা বলতেছে যে তুমি কোত্থেকে আসছো, তোমাকে তো দেখি নাই কখনো। তো সে বলে যে আমি এখানে নতুন জয়েন করছি, অমুক হাউজিং বলে জায়গার। তো লোকটা বলো হাউজিং এর কথা শুনে চোখটার কমুচু করে ফেললো, বলে ওই জায়গায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন কোম্পানি, ওরা আসছে এই জায়গায়। বলে এই জায়গায় হাউজিং করে কি হবে, এখানে কে থাকতে আসবে, আমাদের এখানে কাস্টমার তো এখানে আসেই না সন্ধ্যার পরে, সবচেয়ে কাছের হাউজিং হলো অমুক জায়গায়। তো সেই জিনিসপত্রগুলো নিল আর বলল যে কেউ নাই এখানে, বলে থাকে না, বলে না, বলে ওই সামনে আমি একটা বাড়ি দেখছি ওখানে। তো লোকটা একদম কেমন জানি গম্ভীর হয়ে গেল বাড়িটার কথা শুনে, আর কোনো কথা বললো না, তাকে জিনিসপত্র নিল। নেওয়ার পর তিনি বললো যে আমার তেল লাগবে। তো লোকটা বললো আচ্ছা, তো তাকে সব প্যাক করে দিয়ে টাকা পয়সা দিয়ে দিল, সে ওই তেলের দামও দিয়ে দিল যতটুকু তেল লাগবে। লোকটা আসলো, এসে তার গাড়ির মধ্যে তেল ভরল। তো তেল যখন ভরতেছে তখন কিন্তু সূর্য ডুবে গেছে, চারিদিকে ঠান্ডা ঠান্ডা বাতাস, কেমন একটা আকাশে লালচে ভাব, কিন্তু সূর্য কিন্তু ডুবে গেছে। তো ওই লোকটার স্টেশনের বাইরে শুধু একটা লাইট জ্বলতেছে। তো জয়ের দাদা জিজ্ঞেস করলো যে তোমরা কয়টা মন্দিরম খোলা রাখো। তো লোকটা তার দিকে তাকাইলো, খানিকক্ষণ তাকাই থাকলো, তাকায় বললো যে বেশিক্ষণ না, যদি তোমাদের হাউজিং হয়তো আমাদের এখানে আর একটু উন্নতি হতে পারে, হয়তো আমরা খোলা রাখবো, কিন্তু এখন এখানে রাখা একদমই সম্ভব না। ইনফ্যাক্ট আমি চিন্তা করতেছি আমি কখন চলে যাবো তাড়াতাড়ি, বলে তার তেল ভরে দিয়ে বলে যে তুমিও সাবধানে যাও বাড়ি। তো জয়ের দাদা একটু অবাক, আমি সাবধানে যাবো মানে এখানে কি, তোমার সব ওকে, সে আর কোনো কথা না বলে জিনিসপত্র ঢোকায়, গাড়ি স্টার্ট দেয়। তো সে মনে করে তাকে সাবধানে কথা বলতেছে, নির্জন রাস্তা, যদি কিছু হয় মানে বন্ধ বন্ধ হয়ে যায় গাড়ি এই কারণে হয়তো। তো সে আর কোনো কথা না বলে লোকটার থেকে বিদায় নিয়ে সে গাড়ি নিয়ে বের হয় রাস্তায়, আবার ফিরতি পথে। তো দেখতেছে এখন অন্ধকার হয়ে গেছে, তার হেডলাইটের আলোতে রাস্তা আরো অন্যরকম লাগতেছে, মানে যতটুকু আলো পড়তেছে ততটুকুই সামনে, দুই পাশে বেশ খানিকটা কিছুটা জায়গা আলোকিত হচ্ছে, তারপরে আর তো দেখা যাচ্ছে না এরকম আর রাস্তার সামনে। তো এরকম দেখতে দেখতে সে যাচ্ছে, এবং সে চিন্তা করলো যে তাদের এখানে কোনো রেডিও টিউন হয় কিনা দেখার খুব শখ, তো সে রেডিওর ওখানে হাত দিল আর কি দেখার জন্য। তো গাড়ির এটা নাড়তেছে, এই সময় হঠাৎ করে তার মনে হলো তার হেডলাইটের আলোর সামনে কিছু একটা পড়লো, মানে দৌড়ায় রাস্তা পার হচ্ছে এরকম। তো সে ব্রেক চাপ দিয়েছে, ব্রেক চাপ দিয়ে তার গাড়ি এরকম গ্যাঁচ করে এরকম মানে এদিক ওদিক হয়ে একপাশে যে থেমে গেল রাস্তার পাশে। তো জয়ের দাদার বুক তখন ধুকবুক ধুকবুক করতেছে, সে চিন্তা করলো কি গেল আমার সামনে দিয়ে কি, এবং আমি এরকম সাথে গায়ে গাড়ির সাথে লাগেও নাই, এরকম। কিন্তু এরকম কালো রঙ, এটা কি ভাল্লুক হইতে পারে? তো সে চিন্তা করতেছে এখানে কি ভাল্লুক আছে, এই অঞ্চলে কি ভাল্লুক থাকে। সে আসলে এই সম্বন্ধে খুব একটা জানে না, সে কখনো দেখে নাই এরকম। তো সে চিন্তা করলো যে মানে বড় বাঁচা বেঁচে গেছি, এটা যেই প্রাণী হোক লেগে গেলে বিশাল সমস্যা, বাট বেশ বড় মনে হলো তার কাছে যে মোটামুটি বেশ ভালো যায় দিদি। রাস্তার উপর দিয়ে গেছে, বেশ উঁচু ছিল, তার গাড়ির বনেটের লেভেলে ছিল, সেটারই লাইট পুরো গায়ে পড়ছিল, কালচে ধূসর টাইপের কালার, দৌড় দিয়ে পার হয়েছে। এবং মনে হচ্ছে দৌড়টা ছিল অনেকটা অনেকটা যেরকম ভাবে গরিলা বা কিছু দৌড়ায় সেরকম গরিলার মতো করে দৌড়াইছে, এই জন্যই সে আরো ভয় পাইছে। তো সে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিতে গেল, আবার গাড়ি স্টার্ট দিতে গেল, গাড়ি স্টার্ট হয়েছে কিন্তু গাড়ি কেমন জানি একটা ঘড়ঘড় ঘড়ঘড় শব্দ করতেছে। তো সে তাকায় দেখলো যে হিটের কাটা তার উঠে গেছে, তার যে হিটের কাটা উঠে গেছে, তার মানে রেডিয়েটারে হয়তো সমস্যা বা পানি নাই। তো সে চিন্তা করলো এইভাবে তো ড্রাইভ করা ঠিক না, কিন্তু এখানে আমি কোথায় থেমে থাকবো। তো এই চিন্তা করে আস্তে আস্তে করে সে একটু সামনে বাড়তে থাকলো। তো এরপর দেখলো যে কাটাটা আরো উঠতেছে উপরে, মানে হ্যাফ ওয়ের উপরে ছিল কাটা আরো উঠতেছে। তো সে চিন্তা করলো আমার মনে রেডিয়েটারে পানি নেই। যাই হোক, সামনে গিয়েই সে দেখতে পাচ্ছে, আর একটু সামনে গিয়ে ওই বাড়িটা দেখতে পাচ্ছে, যে বাড়িটা কালো রঙের কাঠের বাড়ি। ততক্ষণ আকাশে চাঁদ উঠছে এবং চাঁদের আলোয় বাড়িটার ইসের মধ্যে পড়ছে, ছাদের উপরে পড়ছে, একদম কালচে কেমন জানি লাগতেছে চাঁদের আলোতে। তো তিনি গাড়িটারে মানে পাশে রেখে দিলেন, রাস্তার পাশে রেখে টার্ন অফ করে দিলেন, যেহেতু পাইন নাই। তো গাড়ি থেকে বেরোলেন, বের হয়ে তিনি যে তার পিছনের যে ট্রাঙ্ক খুললেন গাড়ির, খুলে ওখানে গ্যালন ছিল ওই তার ওই পানির জন্য, সেটা তিনি নিলেন, নিয়ে ওইটা লাগায় আস্তে আস্তে হাঁটা ধরলেন। চিন্তা করলেন যে ওই বাড়িতে গিয়ে দেখি ওদের কাছে পানির কোনো ব্যবস্থা আছে কিনা। আবার নিজেও একটু কেয়ারফুল, কারণ তিনি জানেন যে এরকম মরুভূমির মাঝখানে যে বাড়িঘরগুলা সেগুলোতে সমস্যা আছে, মানে সমস্যা বলতে কি মানুষজন অনেক সন্দেহবাতিকগ্রস্ত হয়, সন্দেহবাতিকগ্রস্ত হয় এবং হওয়ার কারণও আছে। কারণ হচ্ছে এরকম খোলা জায়গা একটা স্ট্যান্ডালন হাউস, এখানে আশেপাশে কিন্তু বাড়িঘর নাই, ওই যে গ্যাস স্টেশন এখান থেকে মোটামুটি বেশ দূরে, কয়েক মানে কয়েক মাইল তো দূরেই, এবং তার আশেপাশে অনেক দূরে গেলে আর একটা সিটি আছে হয়তো, এখানে নাই। তো মানুষজন তো অবশ্যই ভয় পাবেই যে খারাপ মানুষও আসতে পারে, এবং অনেক খারাপ মানুষ আছে এইসব জায়গাতে চলে, নির্জন রাস্তা। তো এই কারণে মানুষজন একটু মানে তারা সন্দেহ করে, যেই আসে তাকে সন্দেহ করে, অনেক সময় বন্দুক নিয়ে বেরোয় কেউ রাতের বেলা আসলে। তো জয়ের দাদা একটু এটা নিয়ে ভয় পেতেছিল, তাতে এই কারণে তিনি তার ওই যে হাতে পানির যে পাত্রটা এরকম নিছেন গ্যালন, ওইটা সামনে ধরে ধরে যাচ্ছেন যাতে মানুষ মনে করে যে হি ইজ ইন নিড অফ সামথিং। তো এই চিন্তা করে সামনে যাচ্ছেন তিনি, আর তিনি পেছন ফিরে তাকায় দেখুন তার গাড়িটা মোটামুটি বেশ খানিকটা দূরেই আছে এখন, কালো গাড়ি, এবং কালো গাড়ির উপর চাঁদের আলো পড়ে চকচক করতেছে, মানে কেমন জানি লাগতেছে। তো তিনি হেঁটে হেঁটে গেলেন, গিয়ে ঢুকলেন ওই বাড়ির যে প্যারামিটার, বাইরে একটা ফেন্স করা ছিল, ফেন্সের ওখানে তো যে ধাক্কা দিলেন দেখলেন যে দরজাটা খুলে গেল, ওই দরজার মধ্যে কোনো ই নাই, মানে কোনো হুক বা কিছু নাই। তো তিনি বুঝলেন যে এটা খোলা, তিনি একটু অবাক হলেন, এটা কি অ্যাবান্ডন বাড়ি? ওই গ্যাস স্টেশনের লোকটাও তো কিছু বলল না তাকে। তো ঢুকছেন, কোনো আলো নাই, বাড়ির মধ্যেও আলো নাই, এবং কোনো লাইটও জ্বলতেছে না বাড়ির বাসার মধ্যে। তো তখন তিনি চিন্তা করলেন যে হায়রে, এখানে যদি কেউ না থাকে তাহলে তো একটা সমস্যা। তো চিন্তা করলেন কেউ না থাকলেও নিশ্চয়ই পানির কোনো ব্যবস্থা আছে, নিশ্চয়ই বাড়ির মানুষ পানি ইউজ করত। তো এগুলা যদি কিছু একটা পাই, আবার তো এতদিন যদি না থাকে মানুষ, এখানে তো পাম্প দিয়ে যদি পাম্প করত, সে পাম্পও তো নাই। অনেক কিছু ভাবতে ভাবতে তিনি হেঁটে হেঁটে বাড়িটার কাছে যাচ্ছেন। তো সামনে দাঁড়াইলেন একেবারে বারান্দাটা, বারান্দাটা কাঠের বারান্দা। তো তিনি ডাইনে বামে তাকালেন কোন রকমের কুয়া বা কিছু আছে কিনা, অনেক সময় ওইসব এলাকায় বাড়িতে কুয়া থাকতো। তো দেখলেন যে কুয়ারও কোনো চিহ্ন নাই। তো চিন্তা করলো যে আমি দেখি সামনে যাই, ফ্রন্ট পোর্চে উঠি। উঠে তিনি আসলেই উঠে গেলেন সিঁড়ি দিয়ে, উঠে মেন দরজার কাছে দেখতেছেন দরজাটা লাগানো এবং ফাঁক ফোকর কোনো জায়গাতে কোনো আলো আসতেছে না ভিতরে, ড্যাস্টবিন ভেতরে কেউ নাই তিনি বুঝতে পারতেছেন। তো তখন চিন্তা করলেন যে পানি তো দরকার, নাহলে আমি তো যাবো কেমনে। তো একবার ভাবতেছেন যে আমি কি ব্যাক করে গ্যাস স্টেশনে চলে যাবো আবার, কিন্তু চিন্তা করলেন যে গ্যাস স্টেশনে যাইতে গেলে তো আমার যদি ইঞ্জিন মাঝখানে সমস্যা হয়, একেবারে যদি আটকায় যাই। তো এই চিন্তা করতে করতে তিনি কিছু চিন্তা করে নক করলেন দরজায়। তো দুই তিনবার নক করার পর কোনো সাউন্ড নাই। তো জোরে তিনি ওই হাতের ওখানে হ্যান্ডেল ছিল দরজাটা মোচড় দিলেন, মোচড় দেওয়ার পরে আশ্চর্যজনকভাবে দরজাটা খুলে গেল, এবং বেশ কাঠের দরজা যে তার যে কবজাগুলো বেশ পুরনো হয়েছে এটা বোঝা গেল এটা ঠেলা দেওয়াতে, মচমচ করে শব্দ করে দরজাটা খুলল, মানে কাঠ মচমচ খচখচ করে যেরকম খুলে এরকম। দরজা খোলার পর তিনি দেখতেছেন যে ভেতরে ঘর, এবং কেমন জানি একটা গন্ধ, মানে বদ্ধ থাকলে যেরকম গন্ধ থাকে সেরকম একটা গন্ধ। তো তিনি চিন্তা করলেন যে আমি কি ঢুকবো, আর অন্ধকার, ভেতর অন্ধকার, যেহেতু বাইরে অন্ধকার হয়ে গেছে। তো খুব মানে তিনি অবাক হইতেছেন যে আমি মানে এখন কেমনে কি করব। ভেতরে ঢোকার চিন্তা ভাবনা করতেছেন যে অন্ধকারের মতো বাসার ভেতর ঢুকতে লাভ নেই। এগুলো চিন্তা করতে করতে তিনি চিন্তা করলেন ও ওনার পকেটের মধ্যে লাইটার ছিল, তো চিন্তা করলেন যে এটার কথা ভুলে গেছি কেন। লাইটার জ্বালালেন, তো লাইটার জ্বালানোর পর হালকা একটা আলো হলো, লাইটার আলো, কিন্তু তিনি জানেন যে এই লাইটার দিয়ে তো আর বেশিক্ষণ জ্বালা রাখা যাবে না। দেখতেছেন ঘরের মধ্যে জায়গাগুলো কিন্তু মোটামুটি ফার্নিশড, কারণ এখানে কাউচ রাখা আছে, মাটিতে ধূসর কার্পেট মানে একদম ধূসর বালি পড়ে গেছে বোঝা যাচ্ছে, আর দূরে একটা টেবিল দেখা যাচ্ছে। আর তিনি দেখলেন টেবিলের পাশে ডান দিকে মনে হয় সেই ঢোকার জায়গা মানে তাদের কিচেন বা কিছু। তিনি করলেন দ্যাটস ফর আই নিড, আমার ওখানে যে দেখতে হবে পানি আছে কিনা। তিনি ঢুকে গেলেন ঘরের ভিতরে, ঘরের ভিতরে ঢুকছেন, ঢুকে তিনি হেঁটে সোজা রওনা দিচ্ছেন সেই ডাইনিং টেবিলের দিকে। এর মধ্যে তার লাইটার গরম হয়ে গেছে, তিনি লাইটার অফ করে দিলেন। হঠাৎ করে আগুন নিভে যাওয়াতে মানে আলো নিভে যাওয়াতে দুপ করে মনে হলো অন্ধকার চেপে ধরল তাকে। তো চোখের একটা আন্দাজে দেখে নিয়েছেন জয়ের দাদা যে কতটুকু যেতে হবে সামনে গেলে। তো এক সেকেন্ডের জন্য দাঁড়ায় গেছিলেন তিনি, দাঁড়ায় গিয়ে তিনি আবার হাঁটা শুরু করলেন। হাতে প্রত্যেকবার তিনি পাড়া দিচ্ছেন এবং মচমচ করে উঠতেছে ফ্লোরটা, কাঠের ফ্লোর। তো তিনি আন্দাজ করে দেখ বুঝলেন যে এখানে টেবিলটা, হাত দিলেন দেখলেন হ্যাঁ আসলে টেবিলের কর্নার আছে। তো তিনি ডান দিকে চিন্তা করলেন যাওয়ার, ডান দিকে ওই যে চিন্তা করছেন দরজাটা ওইদিকে, আবার লাইটারটা জ্বাললেন। তো এবার লাইটার জ্বালার পর তিনি দেখলেন যে হ্যাঁ আসলে ওখানে কিচেনে যাওয়ার মানে দরজা আর কি, কিচেনে ঢোকার জায়গা। তো সেটা দিয়ে তিনি ঢুকলেন, ঢুকে তিনি দেখলেন যে আসলে মনে হয় একটু কালো দেখছেন সিঙ্ক আছে। তো তিনি তাড়াতাড়ি কাছে গেলেন, গিয়ে ওই সিঙ্কের ওখানে যে সোজা মানে ওখানে কলটা ছিল অন করলেন। তো কল অন করার পর তিনি দেখতেছেন যে ফস ফস করে শব্দ হলো এবং সেখান থেকে ময়লা লালচে মানে একদম ময়লা পানি বেরোলো। তো তিনি দুই সেকেন্ড দেখলেন পানিটাকে পড়তে দিলেন, ভিউ করতে দিলেন, আর তিনি অবাক হলেন যে এখানে পানি আসে। এটার জন্য তিনি বুঝলেন যে হয়তো পেছনে বড় ট্যাঙ্ক আছে, সেটা ভরা ছিল পানির, সেটা ট্যাঙ্ক ছিল এবং সেটার থেকে পানিটা নামছে, কতটুকু আছে হুনোস। তো প্রথম একটু লালচে পানি পড়ে যাওয়ার সাথে সাথে তিনি তার ওই যে হাতের যে ক্যানটা ওটার মুখ খুলে ওটার ভিতরে ধরলেন। তো ভরতেছে পানি, ওটার ভিতরে পড়তেছে। তো সাথে সাথে আবার লাইটার গরম হয়ে গেছে, লাইটার ছেড়ে দিলেন, লাইটার অফ করে দিচ্ছেন, পানি পড়তেছে। তিনি সাউন্ডে বুঝতেছেন যে কতটুকু ভরতেছে তার ক্যানের এবং খুব খুব আগ্রহ নিয়ে আসেন যে পানিটা বন্ধ না হয়ে যায়, কারণ তিনি জানেন না কতটুকু উপরে ট্যাঙ্কে পানি ছিল, কারণ এই পানিগুলো আসলে ওই যে নিচের পাম্প দিয়ে তুলে আনে উপরের ট্যাঙ্কে, সেখান থেকে পানিটা ছাড়া হয়। যাই হোক এই বাড়ির ট্যাঙ্কে পানি ছিল। তো ভরতে ভরতে তিনি শব্দ পাচ্ছেন, এক সময় তিনি শব্দ পেলেন যে বললেন তার এটা ভরে গেছে এবং উপচায় গেল। তিনি সাথে সাথে বন্ধ করে দিলেন কলটাকে মোচড়ায়, আর তিনি মানে মনে মনে চিন্তা করছেন থ্যাংকস গড বলে তিনি ওটার মুখটা আবার লাইটার জ্বালায় মুখটা নিয়ে লাগাইলেন। লাগাই এবার চিন্তা করলেন তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে গেলে হলো। তো তিনি তাড়াহুড়া করে মুখটা লাগায় ঘুরে যখন তিনি হাঁটা দিবেন এই সময় তার হাত থেকে লাইটারটা পড়ে গেল। তো তিনি লাইটারটা খুঁজতেছেন, লাইটারটা মানে ফ্লোরের মধ্যে তিনি ইটারে ক্যানটা রেখে লাইটারটা খুঁজতেছেন হাত দিয়ে থাবায় থাবায় দিকে যে কাঠের মধ্যে ঠাক ঠাক ঠাক, লাইটার দরকার তার অন্ধকারে তিনি কিছু দেখতেছেন না এখান থেকে বেরোবেন যে। তো লাইটারটা একসময় হাতে ঠেকছে, ঠেকে তিনি সাথে নিয়ে লাইটারটা জ্বালালেন, আবার জ্বালানোর সাথে সাথে আবার আলো হইল। কিন্তু এক সেকেন্ডে তার কাছে মনে হলো তিনি দরজার কাছে কাউকে দেখছেন, যে এরকম নিচু হয়ে তাকে দেখতেছেন, কিন্তু বসে আছেন তিনি, মনে হলো তার দিকে তাকায় আছে এরকম করে উঁকি দিয়ে বসে মানে মাটিতে বসে এরকম করে তাকায় আছেন এক সেকেন্ডের জন্য একটা চেহারার মতো। চেহারাটা বয়স্ক কোনো মহিলার হবে, বেশ বয়স্ক একটা মহিলার মনে হয় এইভাবে তাকাইছে তার দিকে। তো তিনি যখন নাকি লাইটারটা ওই যে জ্বলছে না জ্বলেই আবার লাইটারটা নিভে গেছে, তো এক সেকেন্ডে তার আর দেখার সুযোগ হয়নি। তিনি আবার জানার চেষ্টা করছেন লাইটার, এখন আর লাইটারটা জ্বলতেছে না, তার ফ্লিন্টের মধ্যে আটকা যাচ্ছে কোনোভাবে। তো খুব রাগ উঠল জয়ের দাদার, তিনি তাড়াতাড়ি উঠলেন, উঠে চিন্তা করলেন আমি কাকে দেখলাম। তো উঠে তিনি তার ওই হাত দিয়ে আবার ওই ক্যানটাকে নিয়ে আবার ওটা জ্বালানোর চেষ্টা করতেছেন, এখন আর জ্বলে না, শুধু ফ্লিন্টের সাথে ঘষা খায় আর ওই যে ফুলকি উঠে দুই একটা। তিনি বেশ মানে অস্বস্তিতে ফিল করলেন যে কাকে দেখছি এখানে এভাবে তাকায় ছিল আমার দিকে। আস্তে আস্তে তিনি হেঁটে ওই কিচেনের দরজার দিকে গেলেন, গিয়ে তিনি বললেন হ্যালো ইজ এনিওয়ান ইন হিয়ার, মানে এখানে কেউ আছে এরকম বলল। তখন তিনি সোফার কাছ থেকে মনে হচ্ছে উত্তর পেলেন ইয়েস ইয়েস, যে বলছে মনে হয় ফ্যাস ফ্যাসে গলায় মানে গলাটা ফ্যাস ফ্যাসে টাইপের মানে এমন ভাবে বলছে বলছে ফিস ফিস করে বলতেছে, এবং যে কাউচ থেকে শব্দটা পাইছেন কাউচটা হচ্ছে ঢোকার যে দরজাটা তার পাশের কাউচে, মানে তাদের যেখানে ঢোকার দরজাটা তার পাশের কাউচে। এবং তিনি খেয়াল করলেন ওইখান থেকে মাত্রই একজন ইয়েস বলছে মনে হয়, এবং একটা অবয়বের মতো তিনি দেখতে পাচ্ছেন আলো আধারিতে। তার চোখের মধ্যে তো অন্ধকারটা শুয়ে আসছে অনেকটা, আলো আধারিতে মনে হচ্ছে একটা অবয়বের মতো বসে আছে, এবং সেই মনে হয় বলছে ইয়েস। তো তিনি বলতেছেন জোয়েল দাদা, আই এম এক্সট্রিমলি সরি, আই নিডেড ওয়াটার অ্যান্ড আই ডিডন্ট ফাইন্ড এনিওয়ান। মানে আমি এক্সট্রিমলি সরি, আমি ঢুকে পড়ছি এখানে, আমার পানির দরকার, কাউকে পাইনি এর জন্য। তো ওখান থেকে ওই ফিসফিসে কণ্ঠ তাকে বলছে, ওয়াই হ্যাভ ইউ এন্টার্ড উইদাউট পারমিশন, পারমিশন ছাড়া কেন ঢুকছো? জোয়েল দাদা বলতেছে আই এম এক্সট্রিমলি সরি, আবার বললো আই এম এক্সট্রিমলি সরি। তিনি কণ্ঠটাকে আসলে বুঝতে পারছেন না, কণ্ঠটা কেমন জানি একটা ফ্যাসফ্যাসে টাইপের, মানে খুব ক্লিয়ার না, কোন মহিলার কণ্ঠই হবে, আবার বেশ ভারী কেমন জানি। তো তিনি বলতেছেন আই এম এক্সট্রিমলি সরি, আই ডিডন্ট সি এনিওয়ান, তাই বলে তিনি বলতেছেন যে প্লিজ ফরগিভ মি, তো আমাকে মাফ করে দেন। এটা বলে সে আস্তে করে হেঁটে সামনে যাচ্ছে। তখন ওখানে বলতেছে ওই ফিসফিসে কণ্ঠটা হোল্ড অন রাইট দেয়ার, তাকে বলছে ওখানে দাঁড়ায় থাকতে। তো তিনি কিছুক্ষণ দাঁড়ায় গেলেন কয়েক সেকেন্ড। তো তারপরে তিনি দেখলেন যে ওইখান থেকে ওই যে অবয়বটা ওটা উঠলো, ওই সোফার থেকে মানুষের অবয়বটা উঠে দাঁড়ালো। তো তিনি বলতেছেন যে জয়ের দাদা বলতেছে আর ইউ দ্য ওনার হিয়ার, মানে তিনি বলছে আপনি কি এখানকার ওনার? তো বলছে ইয়েস। তো বলছে এক সেকেন্ডের মধ্যে জয়ের দাদার মনে হইল যে অবয়বটা যে উঠলো, উঠে দাঁড়িয়ে শুধু লম্বাই হচ্ছে, মানে অবয়বটা যতটুকু লম্বা মনে করছিলেন তিনি, একটা মানুষের হাইট কত হতে পারে, 5 ফিট, 5.5 ফিট, 6 ফিট, বাট এইটা মনে হলো 6 ক্রস করে আরো লম্বা হলো, আরো লম্বা হলো, কয়েক সেকেন্ডের মধ্যে বেশ লম্বা, মানে 7-8 ফিট লম্বা একটা অবয়ব হয়ে গেল। তো এইটা জয়ের দাদার জন্য নেয়া খুব ইজি ছিল না, তিনি মনে করছেন যে এটা মানে ভয়ঙ্কর কিছু। তিনি ওখান থেকে ওই পানির জারটা নিয়ে দৌড় দিলেন, লাফ দিয়ে পড়ে গেটের দিকে দৌড় দিলেন, এবং তিনি একই সাথে লাইটারটা জ্বালানোর চেষ্টা করতেছিলেন এক সেকেন্ডে, জাস্ট দেখার জন্য কি। তো লাইটার যে তিনি জ্বালাইলেন, তার কাছে মনে হলো তার লাইটারের আগুনটা, লাইটারের আগুন জ্বলছে, জ্বলে এখান থেকে ছুটে গেল, মানে তার এখান থেকে লাইটারের মাথা থেকে ছুটে গেল, গিয়ে ওই অবয়বটার কাছে চলে গেল, এবং অবয়বটা পুরো একটা আগুনের মানুষে পরিণত হল, প্রায় 7-8 ফিট লম্বা এরকম, পুরো একটা আগুনের মানুষ, মানে গ্যাসীয় মানুষ। এবং সেটা মানে সেটার যে আলো আর উত্তাপ, সেটা জায়গাটা কেমন জানি ভরে গেল, খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। তো জয়ের দাদা দরজা জোরে মানে এরকম মানে নবটা কোনো মোচড়ায় লাভ দিয়ে বের হয়ে আসছে বাইরে পড়ছেন মধ্যে, কোনো দৌড় দিয়ে দরজার উপর এই যে কাঠের ইস্যুর উপর দৌড় দৌড় ঠকঠক ঠকঠক করে নামছেন, নেমেও তিনি দৌড়াচ্ছেন সোজা ওই জায়গা দিয়ে। তো তার কাছে মনে হলো পেছনে ওই বারান্দার মধ্যে ওই আগুনের অবয়বটা এসে দাঁড়াইছে, কিন্তু তিনি এক সেকেন্ডে ভাবতেছেন এইরকম ধাউ ধাউ করা একটা আগুনের অবয়ব কেন এই কাঠের কিছু ফুটতেছে না, মানে এটা তাকে মানে চরম রকম অবাক করছে, মানে এরকম আগুন কোথাও দাঁড়াইলে তো আগুন লেগে যাওয়ার কথা, আর মানুষের মধ্যে এত লম্বা আগুনের অবয়ব এটা কি। তিনি দৌড়াইতে দৌড়াইতে তিনি যে একদম গাড়ির মধ্যে পড়লেন, এতটা ভয় পাইছিলেন তিনি গাড়িটাকে, তখন আর ওই যে পানি ঢালবেন এগুলো তার মনে নাই, কোনো মতো চাবি ঢুকাচ্ছেন তিনি, চাবিটা ঠিক মতো ঢুকতেছে না, কারণ তখনকার গাড়ির চাবি ছিল লম্বা এরকম উঁচু ইসের, এখানে কোনো ভয় ভয়। তারপর তিনি তাকাচ্ছেন পেছন দিকে, তিনি এখনো দেখতেছেন ওই আগুনের অভাব দাঁড়ায় আছে ওইখানে। তো তিনি একসময় চাবি ঢুকায় খুলে ফেললেন গাড়িটা খুলে তিনি ওই পানির ইটাকে পাশের সিটে রেখে কোনো মতো তার ইগনিশন এসে ঢুকায় তিনি চড়েই করলেন, দুইবারই করার পরে গাড়ি স্টার্ট হলো, তিনি গাড়ি নিয়ে রাস্তায় উঠে গেলেন। তার এখন আর ওই চিন্তা নাই, তার গাড়ি গরম নাকি, ভয় আসলে। তো তিনি যখন ওই বাড়িটা পার হচ্ছেন তখনও তিনি দেখছেন ওই আগুনের অবয়ব সেটা ওখানে দাঁড়ায় আছে, এবং সেটার আলোটা চকচক করে এসে পড়তেছে তার গাড়ির যে কাঁচ এগুলোর মধ্যে পড়তেছে, ওখানে দাঁড়ায় আছে। 2 সেকেন্ড পরে তিনি দেখলেন, তিনি যখন পার হয়ে যাচ্ছেন দেখলেন আগুনের অবয়বটা ফস করে মনে হলো আগুন নিভে কালচে একটা ধোঁয়ার মতো পরিণত হইল, মানে একটা কালচে ধোঁয়ার মতো পরিণত হয়ে সেটা ফস করে উঠে গেল ওই বাড়ির থেকে, এবং বাড়ির ছাদের উপর উঠে গেল একদম, মানে তিনি কিন্তু এটা দেখতেছেন তার এই রিয়ার ভিউ মিরর আর পাশের এটা দিয়ে, কারণ আগুনটা নিভে যে ওখানে উঠছেন, চাঁদের আলো বেশ ব্রাইট আলো আছে চাঁদের, এটাতে ভালোই দেখা যাচ্ছে। দেখুন ফস করে এরকম মনে ধোঁয়ার মতো কালচে হয়ে ছাদের উপর উঠে গেল, আবার ওরকম একটা শেপ নিয়ে ছাদের উপর বসে আছে, ওরকম একটা মানুষের মতো শেপ নিয়ে এরকম বসে আছে। তো ভয়ে তখন জোয়ের দাদা প্রচন্ড ভয় পেয়েছেন, তিনি মনে মনে যতটুকু তার মতো যা জীবনে চার্চে গেছেন, যতটুকু যা তিনি যেভাবে সৃষ্টিকর্তাকে স্মরণ করছেন সেভাবে স্মরণ করতে থাকলেন। তখন বেশ খানিকটা যাওয়ার পর দেখলেন তার গাড়ির হিটের কাট আবার উঠে গেছে, মানে বেশ অনেক উঠে গেছে মানে দুপুরে। তো তিনি তাড়াতাড়ি ভাইটাকে রাখলেন রাস্তার পাশে, রেখে তিনি ভয় পাচ্ছেন খুব যে তিনি যে পানি ঢালবেন। রেডিয়েটার পানি ঢালা নিয়ম হচ্ছে গাড়িটাকে গরম অবস্থায় মানে স্টার্ট অবস্থায় রেখে ক্যাপ খুলে মানে একটু ইজিতে হয় পানি স্টার্ট অবস্থায় পানি ঢালতে হয়। এগুলো করার মতো সময় তার আছে কিনা কে জানে। তো তিনি ভয় পেয়েছেন যে গাড়ি নিয়ে যখন চলি তাহলে সমস্যা। গাড়িটাকে আবার বন্ধ করলেন, পরে পানি নিয়ে তিনি বেরোলেন। বেরোয় তার সামনের যে হুড হুড তুললেন, হুড তুলে আটকালে দেখুন ধোঁয়া উঠতেছে। তো তার গাড়ির পেছনে তার ই ছিল এরকম কাপড়ের ন্যাকড়া ছিল, এটা এনে তিনি এক সেকেন্ড একটু লুজ করে দিলেন রেডিয়েটারের মুখ, ধোঁয়া বেরোলো, পানি বেরোলো, স্পর্শ করে পানি বেরোলো। তো ভয় পাচ্ছেন, আবার এদিকে গাড়ি নিয়েও চিন্তা, তার মনে হচ্ছে যে তার পেছনে কিছু একটা আসবে, এরকম চিন্তা করতেছেন। তো তিনি খানিকক্ষণ ওয়েট করলেন দাঁড়ায়, এবং তিনি তখন ওই যে সৃষ্টিকর্তাকে ডাকতেছেন মনে মনে। কয়েক সেকেন্ড পর তিনি তার গাড়িটাকে আবার স্টার্ট দিলেন, দিয়ে পানির জারটা নিয়ে বেরোলেন। বের হয়ে তিনি পানি ঢালতেছেন, গাড়ির ইঞ্জিনটা কাঁপতেছে, রেডেল করতেছে, আর পানি ঢুকতেছে ভিতরে। তার কাছে কেন জানি মনে হলো তার গাড়ির পিছনে কিছু একটা দাঁড়ায় আছে, তার কিন্তু হুড তোলা সামনে। তো ভয়ে তিনি আর তাকাইতে পারতেছেন না, তার এই অনুভূতিটা হচ্ছে তিনি ভয়ে আর হুডের পেছনে তাকাইতে পারতেছেন না। তিনি পানি ঢালতেছেন, পানি যাচ্ছে ভেতর, রেডিয়েটর ভেতর যাচ্ছে, একটু পরপর উঠে আসতেছে একটু, মানে যেটা হয় আর কি, আর ভয়ে তিনি কাঁপতেছেন। তো এক সময় তার পুরো ঝাড়টা খালি হলো, তিনি ক্যাপটা লাগাই দিলেন, লাগায় তিনি ওই তার যেটা দিয়ে মানে যে ইটা দিয়ে আটকা রাখছিলেন হুকটা দিয়ে হুকটাও বসালেন। বসে এখন চিন্তা করছেন হুডটা হাত দিয়ে ধরা, হাতটা হুডটা ছাড়বেন কিনা। তো তিনি ফট করে হুডটা ছেড়ে দিলেন, ভারী হুড, মানে ওই সময়কার গাড়ির অনেক হুড ভারী ছিল, ধাম করে বসলো। ধাম করে বসার সাথে সাথে তার কাছে মনে হলো তার গাড়ির পিছনে কিছু একটা এরকম ছায়ার মতো একটা ফিগার, বেশ বড় কালচে এরকম, এরকম করে দাঁড়ায় আসছে, এরকম হাত দুইটা এরকম উঁচা করে দিয়ে। তো মানে তখন আসলে জয়ের দাদার মানে কোন রকম অনুভূতি শূন্য হয়ে গেছেন তিনি, কিন্তু তিনি এক লাভ দিয়ে গাড়ির গেট খুলে ভিতরে ঢুকে তার এই গাড়ি মানে মানে সাথে সাথে গিয়ারে ফেলে তিনি সামনে ছেড়লেন আর কি, গাড়ি এক্সিলেটর চাপ দিলেন, গাড়ি সামনে ছুটলো। তার কাছে যিনি কেন মনে হচ্ছিল তার গাড়িকে ফলো করে কিছু উড়ে আসতেছে। তো তিনি একসময় সেই যখন ওই যে ডার্ট রোডে পড়ছেন, পটপট পটপট করে চাক্কা যাচ্ছে, ওই জায়গায় যে প্রচন্ড ভয় পেয়েছিলেন তিনি যে এখানে ব্রেক করলে গাড়ি কিন্তু ঘুরে যাবে, মানে এখানে গাড়ি মানে বারবার স্পিন করবে এরকম অবস্থা, ওই জায়গাটা স্লিপ মানে স্লিপ করবে, স্কিড করবে ছোট পাথরের জন্য, খুব ভয় পেয়েছিলেন। তার কাছে কেন জানি মনে হচ্ছে যেটা ফলো করে করে আসতেছে তার গাড়িকে, তিনি কিছু দেখতেছেন না গাড়ির মধ্যে বসে পেছনে, কিন্তু তার কাছে মনে হচ্ছে। যাই হোক, এক পর্যায়ে আবার রাস্তায় উঠলেন, উঠে সেই রাইটে টার্ন নিয়ে তিনি খুব স্পিডে চালায় আসলেন। এসে তিনি যখন দেখতেছেন তাদের যে ওই সেটেলমেন্টের যে গেটটা, তিনি মনে করছেন তিনি ভেঙে ঢুকে যাবেন এরকম। যাই হোক, তারপরে তিনি থামলেন ওখানে, থামার পর তিনি গাড়ি থেকে জাস্ট জানলা বের করে মাথা বের করে সিকিউরিটিদেরকে ডাকলেন। তো দেখলেন যে অনেক 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 অনিচ্ছা সত্ত্বে সিকিউরিটি একজন আসলো, এসে ওখানে দাঁড়াইলো, দাঁড়ায় বারবার তাকাচ্ছে এদিক ওদিক। তো তিনি বের হয়ে তো পাশ দেখালেন, বললেন যে আমি এখানকার নতুন ইঞ্জিনিয়ার, আমি বেরিয়েছিলাম বলে বেরিয়েছি। তো বলার পর তারা খুলে দিল দরজা, তো তিনি ঢুকলেন গাড়ি নিয়ে। ঢুকে তার যে অ্যাপার্টমেন্ট দিয়েছিল তার মনে আছে, ওইখানে রাখলেন গাড়িটা, পার্ক করলেন, করে আসলেন। তার কিন্তু হিটের কাটাটা এখনো পুরোপুরি নামে নাই, মানে মোটামুটি ভালোই গরম দেখাচ্ছে, ওনার ঘাপলা হয়েছে কোনো তার রেডিয়েটারে, হয়তো এটা ক্লিন করা হয়নি বা সামথিং লাইক, বা এতক্ষণ চলছে এটা কোনো ফ্ল্যাশ করা দরকার, কিছু একটা সমস্যা আর কি। যাই হোক, তিনি গাড়িটাকে ওখানে পার্ক করে রেখে তিনি বেরোলেন। বের হয়ে এসে তিনি আগে অ্যাপার্টমেন্টে ঢুকলেন না, তিনি সিকিউরিটিদের কাছে গেলেন হেঁটে হেঁটে, যে বলতেছেন যে তোমাদের এখানে জায়গাটা সুবিধার না, এরকম এরকম ব্যাপার, আমি এইখানে যে এরকম দেখছি। তো সিকিউরিটি দুজন মুখ চাওয়াচাই করতেছে, মুখ চাওয়াচাই করে বলতেছে যে এখানে যে আমরা কত কিছু দেখি, এগুলো যদি আপনাকে বলি তাহলে তো আপনি পুরাই ভয় পেয়ে যাবেন। কেউ বলে মানে, বলে জায়গা একদমই অন্যরকম, এই যে জায়গাটাতে ই তৈরি হচ্ছে মানে এই যে আপনাদের হাউজিং হচ্ছে, ওই পাশে পাহাড় দেখছেন, দেখাইতেছে হাত দিয়ে একদম, ওই পাশে পাহাড়, ওই পাহাড়ের ওখান থেকে আমরা প্রায় দেখি এরকম দল বেঁধে কালো কালো এরকম ক্লোক পরা ঘোড়ায় করে এসে এদিক দিয়ে চলে যাচ্ছে, আবার এখানে দেখি কতগুলো ঘোড়া মাঝে মাঝে এখান থেকে এসে দৌড়ায় উঠে, এগুলোর মধ্যে কোনো ই নাই, কোনো রাইডার নাই, জাস্ট ঘোড়া, কালচে ঘোড়া, এবং এখান থেকে এখান দৌড়াদৌড়ি করে আসে, অনেক সময় ডাক দেয় এখানে এসে, একদম ডাকাডাকি করে এই দরজা খোলার জন্য। তো আপনারা জানেন না হয়তো যে যখন এই হাউজিংগুলো তৈরি হয়, আপনি ইঞ্জিনিয়ার মানুষ, তারপর আপনারা বলি যে আমাদের এখানে তৈরি হওয়ার সময় চার চার মানুষজন আসছিল, তাদেরকে সাথে নিয়ে আসছিল কোম্পানির লোকজনরা, এবং বিশেষভাবে এই জায়গাটাকে ব্লেসড করা হয়েছে যাতে এই জায়গায় কাজ করা যায়, নাহলে এই জায়গা আসলে কাজ করা হয়তো সম্ভব হতো না। আপনারা এখানে এগুলো শেয়ার করলাম বিকজ আপনি আমাদের প্রজেক্টের ইঞ্জিনিয়ার, আপনারা তো জানানো উচিত আর আপনি যাতে এরকম না বেরোন, আপনি যে যখন গেছেন আপনি গ্রোসারির কথা বলে গেছেন, এর জন্যই সবাই যেতে দিচ্ছে আপনাকে, কিন্তু আসলে মানে সেফ না। তো বললো যে আমি ওইখানে, তখন সে শেয়ার করলো যে ওর দাদা সব শেয়ার করলো যে ওইখানে এরকম এরকম দেখছি, বলো ওইখানে আমরাও শুনছি যে বাড়িটা আছে ওইটা নাকি একদম চরম হন্টেড বাড়ি, ওই বাড়ি অনেকদিন ধরে পড়ে আছে, ওখানকার বাড়ির যে মালিক ছিল সে ওখানে ব্ল্যাক ম্যাজিক করত এবং আরো অনেক কিছু করত, তার সাথে সাঙ্গপাঙ্গরা আসতো অনেক কিছু, এবং বাড়ি পরবর্তীতে তারা ছেড়ে অ্যাবান্ডন করে চলে গেছে, তো ওইখানে মানুষ ভয় পায়। তো তখন সে বললো যে হ্যাঁ আমি গ্যাস স্টেশনের লোকের সাথে কথা বলছিলাম, সে কিছু বলে বলবে না, তো তার ভয় আছে না, ওর তো গ্যাস স্টেশন কাছাকাছি। এই তো বলছে যে এর জন্য রাতের বেলা ওইদিকে বেরোয়েন না, এদিকে থাকেন, আর আপনার কাজকর্ম না থাকলে ওই আপনার ওয়ার্কিং সাইট গুলোতেও যান না আপনি, মানে ওইদিকে মানে যে ঘোরাঘুরি করেন না। তো বললো যে আমার যে ওখানে আরেকজন বললো এখানে যে এদিক দিয়ে যে ফোরম্যান যে ছিল সে বললো যে ওইদিক দিয়ে ঘুরে দেখতে, বলে দেখেন দিনের বেলা দেখেন। তো যে নাকি ওই সিকিউরিটি ছিল ওই দুজনে কৃষ্ণাঙ্গ ছিল এবং দুজন খুব ভালো মানুষ, তো এর জন্য জয়ের দাদাকে খুব সুন্দর করে বুঝায় বললো সবকিছু। তো জয়ের দাদাও বুঝছে, বোঝার পর সে চলে আসছে, আসার পর তার অ্যাপার্টমেন্টে ঢুকেও তার কাছে কেমন যেন লাগতেছিল। তো সে মোটামুটি অ্যাপার্টমেন্টে ঢুকে কিছুক্ষণ বসে চেয়ারে নিজের মতো প্রে করে, তার মা তাকে প্রেয়ার শিখাইছিল ছোটবেলা অনেক রকম, তো সেগুলো সে প্রে করে, প্রে করার পরে তার বাসার থেকে যেসব তাকে যে ধর্মীয় ক্রস ট্রস দিছে এগুলো বাসার মধ্যে রাখে গোছায়, তারপর সে বাসাটার মধ্যে মানে তার মতো চলা শুরু করে। কিন্তু জয়ের দাদার কাছে ওই বাসাটাও ভয়ের মনে হচ্ছিল, মনে হচ্ছিল যে পুরোপুরি জানি কিছু একটা আছে বাসার মধ্যে, এরকম লাগতেছিল, মানে কিছুই তার কাছে ভাল লাগতেছিল না। তো যাই হোক, তাকে তো কাজ করতে হবে, তো সে তার রুমে গিয়ে নাকি যে তার রুমের সাথে লাগোয়া একটা এরকম দরজা ছিল বারান্দায় যাওয়ার জন্য, তো বারান্দাটা আবার ওই নেট দিয়ে লাগানো, ওইখানে নেট লাগায় দেওয়া যাতে কোনো পোকা মাকড় বা কিছু না ঢুকে, কিন্তু ওইখানে তেমন একটা পোকামাকড় সে দেখে নাই, বাট নেট দিয়ে লাগানো। তো বারান্দায় ঢুকলেও নাকি কেমন যেন একটা অনুভূতি হইত, উনি যে কয়েকদিন ওখানে ছিলেন কাজের জন্য তিনি খুব মানে চাপের মধ্যে ছিলেন, আর পরবর্তীতে জয়ের দাদা নাকি শুনছিলেন যে ওই জায়গাগুলা একসময় মানে ওখানে অনেক মানে ই হয়েছে, মানুষজনের সাথে মারামারি হয়েছে, মারামারিতে অনেক মানুষজন ওখানে মারা গেছে, এবং ওই জায়গাগুলো অনেক অভিশপ্ত, এবং কিছু অংশে নাকি কিছু মানুষ আসছিল যারা নাকি ওখানে এসে এই ধরনের চর্চা করত, উল্টাপাল্টা চর্চা আর কি। তো এই চর্চার জন্য জায়গাগুলো খুবই ভয়ঙ্কর রকমের হন্টেড। তো তখন থেকেই না হাউজিং বিল্ড হয়েছে, পরবর্তীতে তো ওই হাউজিং গুলাকে আবার রিবিল্ড করছে বিভিন্ন কারণে, এগুলো চেঞ্জ হয়েছে। তো ওই জায়গাগুলো নাকি এখনো মানে যেটা নাকি ওই জো বলছে যে এইসব জায়গায় মানে ওই যেখানে নাকি তার দাদা কাজ করছিল ওইসব জায়গাতে নতুন নতুন এখন তো অনেক অ্যাডভান্স হয়ে গেছে, অনেক সুন্দর সুন্দর হাউজিং, তো ওইসব জায়গা নাকি এখনো হন্টেড অ্যাক্টিভিটিস দেখা যায়, মানুষজন যারা থাকে তারা ফিল করে ওইসব জায়গায়। বলছে যে সে আশিককে বলছে যে কখনো যদি আপনি যান তাহলে বুঝতে পারবেন যে ওখানকার পরিবেশগুলো কেমন, ইউ শুড গো ভিজিট সামটাইম। আশিক বলছে যে হ্যাঁ ইজ সামটাইম অফকোর্স এই সেই, এবং জর্জিয়ারও অনেক কাহিনী আছে, বাট সে নেভাদার এই কাহিনীটা বলতে প্রেফার করছিল আশিকের বস জো। তো জো যদি ফিউচারে কোনো কাহিনী শেয়ার করে সেটা অবশ্যই আশিক শেয়ার করে দেবে আমার কাছে, সে বলেছে। তো আজকের মতো আমার সময় শেষ হয়ে গেছে, আজকে আমাকে চলে যেতে হবে, ইনশাল্লাহ আবার আপনাদের সাথে সামনে দেখা হবে সামনে থার্সডে নাইট পিয়ারে এবং অদ্ভুত রেতে। তো আজকের মতো আমি চলে যাব, যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে যাব আপনারা আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। তাহলে ফিরে আসবো সামনের সপ্তাহে, ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।